exclusively on FusionBD.com.
এই অনুষ্ঠানটি শ্রোতাদের জীবন গল্প ভিত্তিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে শ্রোতারা স্বেচ্ছায় নিজেদের জীবনের গল্প বলেন। শ্রোতারা যা এখানে বলেন তা সরজমিন ইনভেস্টিগেটেড নয়, সুতরাং সেদিক থেকে বিশ্বাস অবিশ্বাস একান্তই আপনার নিজের। সম্পূর্ণ বিনোদনমূলক এই অনুষ্ঠানটি আমাদের ব্যক্তি জীবনে কখনো কখনো শিক্ষণীয় ভূমিকা রাখে। এই অনুষ্ঠানে যারা আসেন স্বেচ্ছায় অংশগ্রহণ করেন, এই অনুষ্ঠানে কনফেস করবার পরে কিংবা জীবন গল্প বলবার পরে তার ব্যক্তি ও সামাজিক জীবনে কোনো বিরূপ প্রভাব পড়লে সেটার জন্য রেডিও কর্তৃপক্ষ দায়ী নয়।
জীবন গল্প, জীবন গল্প, জীবন নাটকের চেয়েও নাটকীয়। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি জীবন গল্পের আরো একটি এপিসোডে। আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। আমি আরজি কিবিয়া বুধবারের রাতে আপনাদের সঙ্গে থাকি রাত 11টা থেকে শুরু করে যখন পর্যন্ত গল্প চলতে থাকে, মানে আমাদের এই জীবন গল্প। অবশ্যই একটা টাইম ব্যারিয়ার আছে, তারপরেও অনেক সময় রাত একটা কিংবা কখনো কখনো একটার পরে। তো আজকে যে জীবন গল্পটাই আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি, মা এবং ছেলে আমার সঙ্গে স্টুডিওতে এই মুহূর্তে আছে। আমি তাদের কাছে যাবার আগে আপনাদেরকে যেটা বলতে চাই, এখানে যদি আপনারা আসতে চান, আপনাদের যদি মনে হয় যে আপনার এই জীবন গল্পটি লাখ লাখ মানুষকে জানাতে চান, শুধু এই অর্থে যে আপনার জায়গা থেকে আপনি মনটা খুলে হালকা করে কিছু বলবেন, কিংবা আপনার কিছু বলার আছে যেটা দ্বারা সমাজের অনেক মানুষ হয়তো বা তাদের টনক নড়বে, কারণ আমরা মনে করি এক একটা মানুষের জীবন গল্প কোনো না কোনোভাবে অনেক বড় পজিটিভ একটা ইম্প্যাক্ট রাখতে পারে যদি সেটাকে সেভাবে উপস্থাপন করা যায়। তো আমাদের এই জীবন গল্প থেকেই নাটক, সিনেমা, উপন্যাস সবকিছু আসলে তৈরি হয়। তো আজকে যিনি আছেন তার সঙ্গে পরিচিত হব। তার আগে যেটা বলছিলাম যে যারা আসতে চান তারা আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমার ফোন নাম্বারটি হচ্ছে, মানে আমাদের এই জীবন গল্প এবং সিক্রেটস অনুষ্ঠানের ফোন নাম্বারটি হচ্ছে 09611904904। আমি আবারও বলছি 09611904904। ফোন করার পরে যে ইনস্ট্রাকশন সেই ইনস্ট্রাকশনটা ফলো করবেন। পরিচিত হই প্রথমে, আপনার নামটা একটু বলেন।
আমার নাম আসমান।
আসমান, বয়স কত আনুমানিক?
বয়স
কত সালে জন্ম মনে করতে পারেন?
আমি মনে বলতে পারি না, মানে 88 বন্যার সময় আমার বয়স তখন 10 বছর ছিল।
আচ্ছা ঠিক আছে। আর তোমার নামটা একটু বলো।
আমার নাম রাশেদ।
একটু মাইক্রোফোনের কাছে এসে বলতে হবে। রাশেদ?
হ্যাঁ রাশেদ।
রাশেদ তোমার বয়স কত?
আমার বয়স 17 বছর।
17 বছর। কয় ভাই বোন তোমরা?
আমরা 3 ভাই বোন।
তিন ভাই বোন। তুমি কি সবার বড় নাকি?
না আমি সবার ছোট।
সবার ছোট। আজকে যে জীবন গল্পটা তোমার মা এখানে বলতে এসেছে, তোমাকে যখন অনুষ্ঠানটা শুরু হয় তখন আমি জিজ্ঞেস করছিলাম যে তুমি জানো কিনা কিছু, তুমি পুরোপুরি অস্বীকার গেলে যে জানো না বিষয়টা। ঠিক আছে, শুধু মাকে কোম্পানি দেওয়ার জন্য হয়তো এসছে, মানে মানে মা সাথে করে নিয়ে এসছে সে কারণে। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমার মাকে আমি যখন জিজ্ঞেস করলাম যে আপনি আপনার ছেলে হয়তো কিছুই জানে না, আপনার কি বলার আছে, আমার মা চুপ করেছিলেন। আমার কাছে খুব মিস্ট্রি মনে হয়েছে বিষয়টা। আমরা গল্পের ভিতরে প্রবেশ করি, তারপর ধীরে ধীরে হয়তো সব কিছুই জানা হবে। আর সবাইকে বলছি অনুষ্ঠান চলাকালীন সময় আপনারা চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে। ঢাকা এফএম এর যে পেজটি আছে www.facebook.com/ilovedhakaefm, এছাড়া আরেকটি পেজ আছে আমাদের, বিশেষ করে আমার পার্সোনাল পেজ www.facebook.com/kibriya.rj, kibriya.rj, পেজটি আর জি কিব্রিয়া নামে আছে, প্লিজ লাইক দিয়ে দেবেন। জি আসমা, আপনি বলুন যেখান থেকে মনে আছে যেটা জন্য
নাম বলি।
জি জি নিশ্চয়ই, যেখান থেকে বলার আছে।
আমি যখন মানে আর কি সবকিছু একটু একটু বুঝি, আমার আব্বা মা অনেক গরিব ছিল, আমরা 5টা ভাই বোন ছিলাম, আমার কেরুরি লেখাপড়া করায়নি, আমরা সব মূর্খ। তো আমার আব্বা দিন কামাই করতো, দেখা গেত কি জাম ঘরে পেটের ভাত দিতে পারতো না। কতদিন দেখা গেছে যে মিষ্টি আলু আছে না, মিষ্টি আলু সকালে সিদ্ধ করে দিত, মানে তো 4-5টা, বেশি আমার ভাগে পড়তো না। তো এরকম করে আমার আব্বা গরু পালতো, দিন মজুরি কাম করতো, আর গরু থাকতো আমরা পালতাম, আমার বড় ভাই আসছিল আর আমি আসছিলাম। তো দেখা গেছে কি যে সকালে আমরা যে আলু খেতাম, গরু নিয়ে বেড়াই যেতাম, গা 3টা 4টা করে গরু দিত, আমিও নিতাম, আমার বড় ভাই নিত। আর যে 3টা ভাই বোন আসল ছোট ছোট ছিল, আমাদের 2 ভাই বোন বড়। তো ওই আলু খেয়ে বেড়াই যেতাম, মাঝে গরু টরু হাসার দিয়ে ওই কি করতাম, খড়ি কুড়েতাম, খড়ি কুড়ে ওই ফাঁকে ওই হিন্দু বাড়ি আসছিল, হিন্দু বাড়িতে দিতাম। তখন কি করতো, ওই কতদিন মুড়ি আর একটু গুড় দিত
হিন্দু বাড়ি থেকে।
তো ওই খাইয়ে পানি খাইয়ে গরুর কাছে যেতাম, গরু কতদিন পেট ভরতো কতদিন ভরতো না। রাইতে আব্বা কি করতো, বাতি না যায় গরুর গলে যায় গরু দেখতো, গরু পেট বসছে না, যেদিন গরু পেট ধরতো ওই দিন আমি গরু কিছু করতো না, বাদ দিত। আর যেদিন গরু না পেট পড়তো ওই দিন আমি বাদ দিত না। যে আমরা জীবনে অনেক কষ্ট করছি, এরকম করতে করতে যখন আমার বয়স মনে করেন 10 হয়েছে মধ্যে আমার বিয়ে আহে, তখন আমার আব্বা বলে যে আমি গরিব মানুষ, আমার মেয়ে আমার মতো দেখে দিন। কিন্তু ওর বাপের বাড়িতে অনেক জুগ জমিন আসছিল, আমার আব্বু বললো যে না আমি অত ধনী বাড়ি আমি মেয়ে দিব না।
আপনার বয়স কত যখন বিয়ের কথা হচ্ছে?
তখন আমার 10 বছর বয়স, আমার শুধু একটা প্যান্ট পরে আমার বিয়ে হয়েছে।
আচ্ছা,
আমার নানি শাশুড়ি আমাদের দেখে আমার অনেক পছন্দ করছে, পরে আমার বিয়ে হয়, আমার কাবিন করে রাখে। তখন ওনার বাপের বয়স 25 রূপে মনে হব।
আচ্ছা,
পরে কাবিন করে রাখলে এক বছর আমার বাড়িতে আমি থাকি। এক বছর পরে আমার উঠায় নেয়, নেওয়ার পরে স্বামী বিয়ের দিন তো নেই মনে করেন যে বোঝা গেছে উনি ভালো না, ছোট আসছিলাম ঠিকই কিন্তু আমি বুঝতে পারছি যে হে ভালো না।
আচ্ছা,
আমার দাদা বাইসা আসছিল, আমার আম্মা এখন আসছে, আমার আব্বাও এখন আসছে, আমার দাদি এখন আসছে, আমার দাদা মারা গেছে। আমার দাদাই কি করতো, আমার উঠাই নেওয়ার পরে ওই জ্বালা যন্ত্রণা যখন শুনছে আমার এরকম জ্বালা, খাইতে দেয় না, তারপরে হে সংসার বুঝে না, হে বউ চিনত না, ওই শিয়াল কুত্তার মতন, ওই যে একটা সংসার যে কি জিনিস এটা উনি বুঝতো না। এরকম করে আমার দাদাই আমারে নিয়ে নিয়ে আটকে দিত বাড়ি, যে না আমার নাতি না তোমার কাছে দিন না। ওই দাদার পায়ে ধরে মাপতে তো ওই ক্ষমা করতো, যে না আমি এরকম ভুল আর করবো না, আমি এখন ভালো হয়ে যাম গা। ওই আবার নিয়ে গেলে দেখা গেছে যে ওই মারামারি ধরাধরি করতো, ওই খাওয়ানোর মানে খাওয়ার কষ্টটাই আমার বেশি। ওই যদি এক সপ্তাহ ওই বাড়ির থাকছি, 15 এসে আমার বাপের বাড়ির থাকছি, এরকম করে করে আমার 3 মেয়ে হয়েছে। আমার 3 মেয়ে হওয়ার পরে আমার শাশুড়ি আমার 2 চক্ষু দেখতে পারতো না।
আচ্ছা,
মানে আমার ভাসুরের 3 ছেলে হয়েছে, আমার 3 মেয়ে হয়েছে। তো এরকম করতে করতে আমার এমন অত্যাচার করতো যে খেতা সিলাই কন, হাঁস মুরগি পালা কন, ছাগল পালা কন, এই যে মানুষের মরিচের চাল দাম করতেছে 10 বস্তা মরিচ তোলা কন, মানুষের কাজ করা কন, আমি সব করছি আমার জীবনে, কিন্তু আমার সংসারে আমি সুখ আনতে পারিনি। এরকম করে আমার এই ছেলেটা পেটে আসলো, আসার পরে গেল গা কোন জানি 7-8 মাস ওনার খবর নাই। পরে 9 মাসের সময়, 7.5 মাসের সময় এই ছেলেটা হইলো। হওয়ার পরে মানে আমার ভয় ছিল যে আমার 3 মেয়ে হয়েছে, এবারও মেয়েই হবো। পরে আমার নানি শাশুড়ি আমার অনেক বুঝেতো, জাসমা তোর যদি মেয়ে হয় তুই আমারই দিয়ে দিবি, আর যদি ছেলে হয় তাহলে তোর থাকবো। তো আমার এই ছেলেটা যেদিন হয়েছে, হইলে আরে 2 মাস পরে ওর বাবা এসছে, ও হয়েছে প্রথম নভেম্বর মাসে প্রথম রোজার দিন। এই রে আমার অভাব, এত কষ্ট। আমার ওই বড় মেয়েটা তখন ক্লাস 2 পড়ে, মানে একটাই ইচ্ছা ছিল যে আমি মূর্খ, আমার যে কষ্ট আমার ফুলাপান দিয়ে এরকম মূর্খ না হয়, আমি এইভাবে চলব। আমার ওই মেয়েটা ক্লাস 2 পড়ে, ওই মেয়ে কি করতো, স্কুল তো নাইছে, ওই পেঁপে গাছ কাশতে, পেঁপে ধরতো, পেঁপে বাজারে বিক্রি করছে, ওই কেরাসিন তেল লবণ যা যা লাগে আমার এনে এনে দিত, ওই মেয়েটা সব কিছু করে দিত। তারপর ওর স্কুল তো নিয়ে কিছু চাউল দিত, খেলি দামটা কোনো রকম করে চলতাম। চলতে চলতে জমা জমিন এমন অবস্থা হইল যে ওর বাপ চাষা যেটা সবাই মিলে জুত জমিন সব বেচতে ঠেচতে, দাদা বেঁচে বাপ বেঁচে থাকতেই ছেলেরা জমিন বেচ চালায় বাপের মানে অজ্ঞান অবস্থা করে করে লাইলার। আমি পরে বললাম যে সবারই তো যাই কিছু হোক আসছে, কিন্তু আমার তো স্বামী ভালো না, আমার তো কিছু নাই, কিন্তু আমার যে 3 পোলাপান আছে আমি এই পোলাপান্নে কই যাবো, আমার আব্বা মারও কিছু নেই। তখন কে গ্রামের মাতাব্বর ঘরে যায় কইলাম, কর পরে আমার মানে বাড়ির জন্য 33% জমিন ওর দাদার কাছ তো নে, ওর আব্বার নামে নেখে নিয়ে দিল। পরে ওই 33% জমিন নেখে দিল, দেওয়ার পরে তখন আর বুঝি নেই যে হের নামে থাকলে কি হবো আর আমার নামে থাকলে কি হবো। স্বামীর নামে থাকলে তো আমারই থাকলো, আর আমার হের মানেই তো আমার পোলাপান পাবো, সবাই তো থাকবো। হের নামে দেওয়ার পরে আমার নানা শ্বশুরে বললো কি জাসমা তুমি একটা জিনিস ভুল করলা, কি যে তোর যে স্বামী তুই এই জমিন দে হের নামে সব কিছু করে দিলি, তুই তোর নামে দুইজনের নামে নিতি। আমি বললাম যে হের বাবার জমিন আমার নামে নিলে কিরকম দেখা যাবো, ও থাক হের নাম আর আমার নাম পার্থক্য নাই কে। তো করার পর আমার নানা শ্বশুর জিনিসটা আসলে অনেক চিন্তিত হলো আমার কথা দিয়ে শুনে। তারপরে জমিন দেশ হওয়ার পরে দেখা যায় যে উনি আরো মানে যে একটু খারাপ ছিল তার সঙ্গে তিনগুণ খারাপ হইতেছে, বাড়তে হয়ে আসছে। আমার যে অত্যাচার করতো তার সঙ্গে আরো ডাবল অত্যাচার করে। একদিন আমি বললাম যে দেখো আমার তো এখন তিনটে মেয়ে আল্লাহ দিচ্ছে, একবার খাওয়ার লাগবো, পিন্ডার লাগবো, মানুষ করা লাগবো। তুমি কি চাও যে আমরা যেরকম এরকম আমগুল ফুলাফান হোক? ন মানুষে ঢাকা থাকে, ঢাকা কামাই করে, ন আমি আর তুমি ঢাকা যাইগা কয়ে ঢাকা যাওয়া লাগবো না, পেন্টি পরে মরবি তো ঢাকা যাবি না।
আচ্ছা
কয়ে থেকে উনি গেলগা। যাওয়ার পরে মনে করেন যে দুই মাস পার হয়ে গেছে, এমন তার উনি খোঁজ খবর নাই নেই। তো আমার এই ছেলেটা হইল নভেম্বরের এক তারিখে প্রথম রোজার দিন। অন্য বাড়ির তো একটা লোক পাঠায় আমার আম্মুরে খবর দেওয়াইছি, পরে আমার আম্মু আইসে, আইসা পরে যাই কিছু যা কর নাকি করছে। এই ছেলে তখন বয়স এক মাসের তনে বা দেড় মাস, তখন আমার ওই দুই নম্বর মেয়েটা মারা গেল, মানে জ্বর হয়েছিল। আমার আর কোনো সাধ্য আসছিল না যে আমি ওরা চিকিৎসা করবো, ওগুলো আমি ভাতি দিতে পারিনি, চিকিৎসাও করতে পারিনি। পরে মারা গেল। যাওয়ার পরে ওর চাচাজা দাদা কিবা করে জানি ও কোথায় আছে, পরে খবর দিছে ওর আব্বা ইসাইল হারে মাটি ঠাটি হইলো। ওর পরে আসলো, আসার পরে বললাম যে আমি ঢাকা যামগা। কয় তুমি কলি হবো, আমি তোমার ঢাকা নিব না। কয় তোমার কিছু করা লাগবো না, খালি আমার তুমি ঢাকা নিয়ে থিও। ওর আব্বুর হাতে নিয়ে আমি ঢাকা আসছি, পোলাপান তিনোটাই নিয়ে এসছি। নিয়ে এসে ওইগুলো একদিন রিক্সা নিয়ে বাড়ায়।
আপনি এসে কোথায় উঠলেন, থাকলেন কোথায়?
করাইল বস্তিতে উঠলাম। ওর আব্বুগুলো একদিন রিক্সা চালায়, এক সপ্তাহ রিক্সা চালায়, ওই সারাদিন তাস খেলে। তা আমি কি করলাম, ওই পাশের বাড়ির মহিলারা মাটি কাটতে যায়, তখন আমি খুবই সুন্দর ছিলাম, আমার স্বাস্থ্য মাস্থ্য অনেক ভালো ছিল। পরে আমি ওগর সাথে মাটি কাটতে যাই গুলশানেকে, তখন ওই যে ঝিলের মুড়িতে মাটি ফেলা।
তো ওই ছেলে তখন কোথায়, কি করে?
ওই ছেলেরে আমার বড় মেয়েদারে নিয়ে, এই ছেলেরে নিয়ে আমি হুদ্দে একসাথে সকালে বেড়াই আসি বাপ নিয়ে। ওই ঝিল পারে ওরে হুদ্দে ওই মেয়েদারে সুদ্দে থুয়ে মাটি কাটে। আর ওই মেয়ে কি করে, ওরা শোয়ে থয় কতক্ষণ কতক্ষণ কুলে নিয়ে বয়ে থাকে।
আপনার মেয়ে?
হ্যাঁ।
ওর বয়স তখন কত?
ওর বয়স তখন নয় দশ মাস হবো।
আচ্ছা।
পরে এরকম করে কিছুদিন আমি মাটি কাটলাম, কাটার পরে দিন ষাট টাকা মজুরি তখন মাটি কাটা। মানে ওই সারাদিন মাটি কাটা, এ দেখি কি তাসি খেলতেছে, আমি বই থেকে সারাক্ষণ তাস
খেলতাম।
আমার সাথে কার্য থাকতো, সব সুমনের সাথে কার্যবাজি থাকতো, মানে আমার ওই জিনিসগুলি সহ্য হতো না। যে পোলাপান তো খালি আমার না, হেরতো
নিশ্চয়ই,
কিন্তু আমার মনে চাইতেছে যে আমার পোলাপান আমি ভালো মানুষ করবো, কিন্তু হের মনে চায় না। তাহলে আমি তাহলে কিভাবে চলবো? ওই আমার মধ্যে সবসময় হের সাথে কার্যের দরকার থাকিয়ে যাইত। এরকম করতে করতে এক সময় আমার একটা চাচাতো ভাই আসে আমার কাছে, মানে আমার আপন চাচার ছেলে। ওই আমার ছোট তখন মানে একটা কোরআনের হাফেজ হয়েছে উনি, শৈশবাড়ি তো নেই, যে ওই জায়গায় থাকেও পড়াশোনা করব। তো ওই ছেলে কি করলো, কিছুদিন থাকছে পড়াশোনার সময় দেয় না, না দেওয়ার পর আমার যা কইতেছে যাপা আমারও ওরা পড়াশোনার সময় দেয় না, তাহলে আমি তোমার কাছে থাক। আমি বললাম যে তুই থাকবি, যে আমারই তো সংসার চলে না। পরে কয় আমি কিছু করব, আমি পড়াশোনাও করবো আমি কিছু করব। তো আমি বললাম যে তাহলে ঠিক আছে, দেখ তুই কিছু জল করতে পারস, কিন্তু তোর আব্বা দিছে তোরে ভালো জায়গায় থাকতে, হেরোনো থাকলে তোর ভবিষ্যতে একটা মানুষ হতে পারবি। কয় না আমি ওই জায়গায় থাকবো না। কয় এক মাস আমার কাছে থাকলো। আমি একদিনকে রাত্রে, মানে ওর আব্বা থাকে সগিরুর পেছনে, একটা সগি আছে সগিরুর ঘর আব্বা থাকে, আমি ফুলা পান নিয়ে ওই আর ওই আমার ভাইটা নিচে থাকি। পরে একদিন রাত্রে বারোটা বাজে, আমার স্বাস্থ্য বাইরে ধুম করে লাত্তি মারছে ওর আব্বা। তা আমি তো ঘুম বেশি ঘুম আসিনি, আমি উঠছি, উঠে বসছি। তা আমার ভাইয়া কান্দে না, লাত্তি যে মারছে ও কান্দাকাটি নেই, ও উঠে বসে বসছে। কি হয়েছে কি হয়েছে, এমন কি কয় শালা আমার বোনে তুই ঘুমাবি? মানে ছোট বাচ্চা, অনেক ছোট, এই যে হেদিন বিয়ে করলো ছেলেটা। কয় আমার বোনে শালা তুই ঘুমাবি? শালা আমার বউ আমার কাছে থাকে না, তোর বলকে থাকা হে
একই ঘরের মধ্যে।
হ্যাঁ, এক ঘরের মধ্যে। এক পয়লো একটু একটু ফসা হয়েছে, উনি আমার চাচক তো নামাজ পড়ে, আমার ছোট ভাইটা মানে কোরআন পড়ে, তো হাফিজের মাদ্রাসার ছাত্র, তো উনি কি করছে ভোর 5টা বাজে উঠে নামাজ পড়তে গেছে। আমি সকালে উঠে রান্তাছি, আমিও কামে চামগা, দেখা যায় 8টা বেজে যাবো আর আহে না, কিরে ও 8টা বেজে গেলো আহে না কেন। তো আমি বাচ্চার বাইরে বাড়ির মধ্যে রেডি করে, মানে আমার মনটা যেন কিরকম খালি ধাপাইতেছে, কি হইলো এইরকম করতে করতে দেখি যে দুইজনে ওরে ধরে নিয়ে এসছে, নাক দিয়ে রক্ত খেয়ে পড়তেছে, মানে ওর বাপে মানুষ দিয়ে মারাইছে এরকম করে। পরে ওর বাপ গর্তনে গেল, যাওয়ার পরে আমি তখন আসলে ঢাকা শরীর কিছু চিনি না, যাওয়ার পরে আমি আর ডাক্তারের কাছে নিতে পারি না, কই নুন এরে কই ওরে কই, যে কি করবো ওর জ্ঞান ফিরে নেনকে, মানে অজ্ঞানই আসছে আমার ছোট ভাইলে, পানি ঢালতে 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 এত ওর জ্ঞান ফিরে না। পরে ঘরে হুয়াইয়ে তখন তার কেউ কাছে মোবাইল নেই, আমার কাছে মোবাইল নেই, আমি দোকানে গেছি যে আমার আব্বারে ফোন দিছি, আমার আব্বারে ফোন দিছি, আমার কাকা ওই জায়গায় আছে, যখন আমার কাকা ওই জায়গায় আছে তখন আমার আরেকটু মানে মন দুর্বল হয়ে আসছে যে তাহলে হেরাতেলি শুনছি। তারপর আমার আব্বা কাকা সব এক জায়গায় আছে, এর মধ্যে আমি ফোন দিছি আমার আব্বাকে, তো তোমার কাকার সাথে কথা কর। পরে কাকার সাথে আমি কথা বললাম, কয় মা কি এসছে, আমি কই কাকা এই ঘটনা তোমরা যদি তরে দেখতে চাও তাহলে তাড়াতাড়ি তোমরা আসো।
আমরা একটা বিরতি নেবো প্রিয় শ্রোতা, ছোট্ট একটা বিরতি মাত্র 2 মিনিটের, 2 মিনিট পর পর আমরা আবারও ফিরে আসছি। আজকের এই জীবন গল্পটা একটু অন্যরকম, কোথায় কি দাঁড়াবে আমি এখন পর্যন্ত বুঝতে পারছি না, বাট সবসময় একটা কথা বলি আপনাদেরকে যে জীবন যে নাটকের চেয়েও নাটকীয়, এবং প্রত্যেকটা জীবন গল্পই আমাদেরকে কোনো না কোনো কিছু শেখায়। সেই জায়গাটি থেকে শেষ পর্যন্ত হয়তো বা কোনো একটা মেসেজ আমরা আজকে এই জীবন গল্পে অবশ্যই পাবো। ছোট্ট একটা বিরতি মাত্র 2 মিনিটের, আর যারা আমাদের এই অনুষ্ঠানটা শুনছেন তাদের সবাইকে বলবো আমাদের ইউটিউব চ্যানেলটিতে চলে আসবার জন্য, ওখানে এই যাবৎকালের জীবন গল্প এবং সিক্রেটস অনুষ্ঠানের প্রত্যেকটা এপিসোড দেওয়া আছে, এবং আজকের এই এপিসোডটাও ওখানে চলে যাবে, আপনারা চাইলে ওখান থেকে ডাউনলোড করতে পারেন, শুনতে পারেন। আমাদের ইউটিউবের ঠিকানা www.youtube.com/dfm904, আমি আবারও বলছি youtube.com/dfm904।
জীবন গল্প, জীবন নাটকের চেয়েও নাটকীয়, জীবন গল্প। লাভ, হেট, চ্যালেঞ্জ, মোটিভেশন, লাইস, ট্রুথ, ইম্পসিবল, ভার্চু, morality, something beyond entertainment. Welcome to my stage of reality. Stay tuned Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4. Jibon Galpo, Jibon Natoker Cheo Natokiyo.
স্বাগত আরও একবার, শুনছেন জীবন গল্প ঢাকা এফএম 90.4-এ, আমি আর জেকি ভাই আপনাদের সাথে রয়েছি। আমি কথা না বাড়িয়ে আবারও ফিরছি আমার অতিথির কাছে। জি, বললেন যে বাইরে কি হয়েছে না হয়েছে আপনি জানেন না, তারপর কি হলো?
পরে আমার আব্বার সাথে কথা বললাম, যে আব্বা তুমি যদি আনিসেরে দেখতে চাও তুমি তাড়াতাড়ি আসো, অমনি গাড়ি তুসতে পরে আইতে আইতে পরে আসলো, আসার পরে যখন ওরা ঘরে ঢুকছে তখন আমার ভাইটের জ্ঞান ফিরছে। তা আমার আইসে বলতেছে যে তুমি কি ডাক্তারখানায় নিতে পারছিলে না, আমি কই তো ডাক্তারখানা চিনি না আর আমার কাছে কোনো টাকা পয়সাও নাই। পরে আমার কাকা এসে আমার আব্বা এসে ওরে তাড়াতাড়ি করে মেডিকেলে নিয়ে গেছে, নিয়ে যায় মুখ থেকে যেন ফুলে ফেলে গেছে লোক, ব্যান্ডেজ ট্যান্ডেজ করে নিয়ে এলো। রাইতে পরে বাড়িওয়ালা করে ডাক দিয়ে নিয়ে বসলো যে এটা এখন কি করা যায়। সারাদিন যেমন বাড়িওয়ালারাও বলছে যে এটা কোনোভাবেই সম্ভব না, এতটুক ছোট বাচ্চা, আর উনি হয়েছে 3-4 বোলাবনের মা, আর উনি আপন বোন, কোনোদিন এটা মানে মাইনে নেওয়া যায় না। পরে আমার আব্বা আমার কাকারে পরে বললো যে দেখেন যে কথা বলছে আর যা করছে এর বিচার আর আপনার এলাকার ছেলে আপনি এলাকায় যাই করতে পারবেন, ঢাকা শহরে কোনো বিচার হবে না। তো আমার কাকা আমার আব্বা এরা বললো যে আমার ছেলেদের মায়ের হালাই দেন দোষী, তাহলে আমার মেয়েও তো মেয়ের হালাই দেবো, ওর তো কোনো মেয়ে আটকিব না, যাক আমার মেয়েও এনে থাকবো না আমার ছেলেও এনে থাকবো না। পরে আমার 2 মাসের গর্ভার আমার কাকা দিল দিয়ে আমাদের সহ পোলাপান সহ নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে আমি আমার বাপের বাড়িতে থাকি, আমি হিন্তনে ওনার সাথে আমার কথা বন্ধ, আমার বাপের বাড়িতে থাকি, এর কাছে খবর পাঠায় ওর কাছে খবর পাঠায়, আমি বাড়ির যাবো না। তা আমার কথা হইলো যে আমি তো আনিসের বউ, আমি তোমার কাছে যাবো কেন? আর তুমি যদি আমার নেও তাহলে তো মিল হওয়া আগে, তুমি গার্জেন নিয়ে মিল হয়ে তারপর আমার নিবা। না উনি কোনো মিল হবো না, উনি ওইভাবে যাবো না, উনি আমারে নিব না। মানে ইয়ার মুখে যখন যে ডাসরি বলে এরকম করতে করতে আমি কিছু বেশ কিছুদিন বাড়ির থাকলাম। থাকার পরে আমি হালকা হালকা চিন্তা করি যে আমার একটা মেয়ে মরে গেছে গা, আর তিনটে বাচ্চা আছে, আমার বাপ মা নয় খাওয়াটা দেবো, কিন্তু ওকে কাপড় চুপড় পড়াশুনে এদিকে করাবো। আমি তো ঘরে বয়ে থাকি, তাহলে তো আর আমার মতোই হবো সব। একদিন আমি ভোর 5টা বাজে উঠছি, উঠে আমার আম্মা কিছু টেকা রাখছিল, একবার আমি দেখছি, দেখার পরে আমি ওই জায়গাতে 500 টাকা নিচ্ছি। নিয়ে পুষ মাঘ মাসে শীতের মধ্যে আমি একটা কাপড় পরে আমি ঢাকা থেকে রওনা হইলাম একা। আমার দাদিতে কই আসলাম,
তখন ছেলে মেয়েগুলো কি আপনার সঙ্গে ছিল না?
আমি বাড়িতে আমার আব্বা মার কাছে রেখে এলাম।
আচ্ছা,
মানে পোলা পান ঠেলাই ঠেলাই থুয়ে
আমি
ছেলে একা এসে পড়লাম ঢাকা।
আচ্ছা, ওই সময়টা আপনার জামাই কি ঢাকাতেই থাকতো?
হ্যাঁ, উনি ঢাকায় থাকতো।
কি করতো উনি?
উনি ওই যে মাঝে মাঝে রিক্সা চালাইতো,
মাঝে মাঝে রিক্সা চালাতো। আচ্ছা,
পরে ঢাকা আসলাম, আমার ভাই আমার ছোট ভাই আমার সমানে মানে ই করতেছে বিশ্বটা সরা, আমি যে বাড়াইছি কেউ জান না, আমি অন্ধকারে বাড়াই আসি, বাড়াই আসি আর মানে চোখের পানি ধরে রাখতে পারতাছি না যে আমি কিভাবে কোথায় যাব। তো আমগরে বাড়ির অনুকার একটা লোক ছিল, এর সাথে আমি দোকানে ফোনে কথা বললাম, বইলে কইলাম জান তো ঢাকা আসতেছি, তাহলে আমারে একটু জায়গা দেবা। উনি আমার বললো যে তুমি আসো তোমার আমি দেখুন। পরে আসলাম, আইসে আমি টিভি গেট ওই যে মসজিদ পাড়া মহাখালী মসজিদ পাড়া অন্য একটা বস্তি আছে 7 তলার ওই বস্তিতে উঠলাম। ওঠার পরে আমার উনি একটা কাজের লোক ঠিক করে দিল, 5 জন মানুষের পাক আমার এনে দিল মেসে রান্দা। তো আমি ওই সকালে আইনে আমার দেওয়া যাইতো, আবার দুপুরে নিয়ে যাইতো, আবার বিকেলে দেওয়া যাইতো, আবার নিয়ে যাইতো, এরকম করে ওই বেটি আমার উপকার করতো।
আচ্ছা,
এরকম করে কাম করলাম 1 মাস। করার পরে দেখা গেলো পরের মাসে আমার 20-25 জন লোক হইলো আমার। তো আমি কাজ করি, কাজ করতে করতে একদিন আমার হঠাৎ করে রাস্তার মধ্যে 4-5 জন পোলা পান নিয়ে আমার আটকাইল।
আপনার জামাই?
হ্যাঁ, আটকাইছে, মানে উনি রিক্সা চালাতে আমি দোকানে গেছিলাম, আমার দেখছে। তা আমার আটকাইছে, আটকালে পরে যখন আমার বেশি চাপ সৃষ্টি করছে, আমি তখন বলছি যে আমি চিনি না। আমার আমার চিনতে গেলে আমার বাড়ির যাও, আমার বাবা মা যেদিন আমার বলবো আমি ওদিন যাবো, এর আগে আমি যাবো। উনি আমার বলতেছে যে তুই আমার বউ, আমি তোরে এক্ষণ ইচ্ছা করলে আমি ওটাই নিয়ে যাবো, যে তুই যদি আমার পারস্তে নিয়ে যা আমি যাবো না। তো যখন আমার শেষ রিক্সে উড়ান ধরছে, তখন ওই যে আমি যেই মেসটাতে কাজ করতাম, ওই মেসে মানে ওই যে পাবলিক হলের মেস আছে মহাখালী, ওই মেসে আমি কাজ করতাম, ওরা মানে দেখছিল। আমি দোকানে গেছি যে আইতাছি যে ওরা দেখছে, একজনে দেখে যখন আমার আটকাইছে, তখন উনি যায় আবার হ্যাঁ করে বলছে, সাগরে আমি কাজ করি সাগর বলছে যে এই ঘটনা। পরে ওরা বাড়াই গেছে, যাওয়ার পরে কি এসে গেছে এই এসে, পরে তখন কয়েকশালা তোর বইলে তোর বাড়িঘর নাই, তোর রাস্তার মধ্যে বইছে, তোর বউ যদি হয় তুই ঢাকা শহর তোর বাসা বাড়ি নাই, তুই নু যা, তুই নুকে রাস্তার মধ্যে কে কয়ে মানে ওরে মায়েরও দিচ্ছ কিছু। যাওয়ার পরে গেছে, যাওয়ার পরে আমি কাজ করি করতে করতে 2-4 দিন পর পরেই আমার সাথে বিরক্ত করে করতে করতে একদিন পোলাপানের আমি বললাম যে 7 তলার পোলাপানের বললাম যে আমি এরকম 3টে পোলাপান নিয়ে আমি কাজ করে পোলাপান চালাইতেছি, কিন্তু আমার এই লোকটা আমার অনেক করতে আছে করে আমি কাজ করতে পারতেছি না। পরে বললো যে কোন লোক আমার দেখাই দিয়ে, তা আমি দেখাইছিলাম। পরে সেদিন তো না আমার পিসের তো উনি মানে একটু একটু কায়দা করতেছে, তো কায়দা করতেছে। তো আমার ইচ্ছা ছিল যে আমি জীবনে নিজের পায়ে একটু দাঁড়ামো, উনিও কামাই করবো, আমার যেহেতু বাড়ি ঘর আছে, 3টে পোলাপান আছে, সুন্দর মতন একটা সংসার করে খাম। গেল, যাওয়ার পরে আমার পিস্তন আস্তে আস্তে কাটা পড়লো। করার পরে কিছুদিন পরে আমি শুনতেছি যে উনি বিয়ে করছে, আমি কারোরই কিছুই বলিনি, মানে আমার মনে ওই দিন তো আরো ঘৃণ হয়ে গেছে গা। বিয়ে আসলো, আমার আব্বা বললো তোমার তো 3টে বাচ্চা কাচ্চা, তুমি তো নিজে চলতে পারবা না, তাহলে এখন যদি একজনে তোমার মেয়েদের পছন্দ করে নেয় এটাই ভালো, নাকি যখন শরীরে একটা দাগ পড়বো তখন তুমি বিয়ে দিতে পারবা? তা আমি বললাম যে বিয়ের বয়স তো হয় নাই, কেবল 11-12 বছর বয়স, বিয়ের বয়স তো হয়নি, তো আপনারা ভালো করে আগে দেখেন ছেলে কি করে দেখেন। তো ছেলে দেখতে খুব সুন্দর।
আপনার মেয়ের যে বয়স বিয়ে দিচ্ছেন, মেয়ের তখন বয়স কত?
তখন 11।
এত অল্প বয়সে বিয়ে দিচ্ছেন?
হ্যাঁ।
ওনারা দেখি পড়াশোনা করেন নি?
ওই যে ক্লাস 7 পর্যন্ত পড়ে।
আচ্ছা।
পরে আমি যখন আব্বা মার সাথে না পারতাছি, যে আব্বা মা তো কষ্ট করে একবার দেখছে, আব্বা মানে কিভাবে কষ্ট দিব যে না।
মানে ওই সময় পর্যন্ত উনি আপনার বাবা মায়ের কাছেই বড় হয়েছে?
হ্যাঁ।
আচ্ছা।
তো যাক, আমার বড় মেয়ের বিয়ে ঠিক হয়ে গেল, 30,000 টাকা নগদ দিতে হবো
যৌতুক।
হ্যাঁ, আমাদের দেশে যৌতুক ছাড়া বিয়ে হয় না।
আচ্ছা।
তো আমার নাই দিকে কম নিচ্ছে, পরে 30,000 টাকা দেওয়া লাগবে। তখন আমার কাছে কোনো টাকা পয়সা ছিল না, 1,00,000 টাকার উল্টা আমি ঋণ হইলাম ওই মেয়ে বিয়ে দিতে পারে। ঋণ হইলাম, হওয়ার পরে বিয়ে টিয়ে পার করে আমি মহাখালী আসলাম। আবার আইসে তো মহাখালী আমি যে কামাই করি তাতে পোলা পান নিয়ে নিজের তলাই আই থাকে না। পরে উন্তনে আমি মিরপুরে আসলাম, মিরপুরে আসলাম 12 নম্বর মহাখালী থেকে 12 নম্বর আসলাম। আমাদের এলাকার একটা লোক ছিল, হের কাছে আসলাম। আইসে হের কাছে আমি থাকবো, তো এক মাস হের কাছে থাকলাম আমি। এক মাস থাকার পরে হেগর যে পরিবেশ, হ্যাঁ, দুটো মেয়ে ছিল, একটা ছেলে ছিল। তো হ্যাঁ, মেয়ে ছেলে অনেক মানে বিচ্ছিরি আসছিল, ভালো ছিল না।
বিচ্ছিরি বলতে মানে কি? পরিবেশটা ভালো ছিল না?
ভালো ছিল না মানে মানে ওরা সব দিক দিয়ে নোংরা ছিল। পরে আমি ওর কাছ থেকে সরে গেলাম। যাওয়ার পরে একটা মহিলার সাথে আমার মতোই কাজ করে, হ্যার সাথে আমি থাকবো। পরে আমার মাসে 600 টাকা দেওয়া লাগবো, তাও খালি রাইতে ঘুমাইতে হবো, দিনে যাওয়া যাবো না, বাসায় আমার দিনে যাইতে দেবো না।
শুধু রাতের বেলা ঘুমাতে পারবেন?
মানে রাতে উনি থাকবো, আমারে থাকতে দেবো, দিনে উনি থাকবো না, আমারও থাকতে দেবো না। ওই সারাদিন আমি কাজ করি, ওই যেন যেন কাজ করি কিন্তু বয়ে থাকি। তো ওই দেখা গেল কি যে আমি ওই ভোর 5টায় যে বাড়াই আসছি, তাই 10টা 11টা পর্যন্ত আমি কাজ করি। তখন আমার শরীরটা এত মানে যেমন মনটা আমার শক্ত ছিল, তখন আমার শরীরটা অনেক ভালো ছিল।
আপনার এই ছেলের বয়স কত তখন?
তখন আমার ছেলের বয়স 6-7 বছর।
হ্যাঁ। আচ্ছা রাশেদ, অনুষ্ঠান শুরুর সময় তোমাকে আমি জিজ্ঞেস করছিলাম যে তুমি এগুলো জানো কিনা, তোমার মা যে কথাগুলো বলছে এগুলো কি তুমি জানো? এখন যেগুলো যতটুকু এখানে বলেছে
আমি কোনোদিন আমি শুনছিলাম নানারানির কাছে, কিন্তু এতটা শুনিনি।
এতটা শোনো নাকি?
শুধু শুনছিলাম যে আমার আব্বু আমার মাকে অনেক মারধর করছে এই করছে।
এই জন্যই তুমি বাট এই 6-7 বছরে তোমার মা যে একটা মানুষের বাসায় শুধু রাত্রে বেলা থাকার জন্য 600 টাকা দিত এবং এই যে সারাদিন যে এই পরিশ্রম গুলো করতো, এগুলো তো তুমি কখনো জানো না, আজকে প্রথম জানছো এই অনুষ্ঠানে।
জি না, আম্মু কাজ করছে সেটা জানি,
এইরকম বিস্তারিত জানা হয়নি।
জি না।
এটা আজকে রাশেদ এবং তার মা, আপনার নাম তো আসমা?
হ্যাঁ, আমার নাম
রাশেদ এবং তার মা আসমা বেগমের যে গল্পটা এখানে তুলে নিয়ে আসছি আমরা, সেখানে একটা ইন্টারেস্টিং ফাইন্ডিং শেষ পর্যন্ত বের হবে। হতে পারে একটা খুব সহজ সরল সাধারণ গ্রামীণ জীবনের একটা খেটে খাওয়া যুদ্ধজয়ী মানে জীবন যুদ্ধজয়ী একটা মানুষের, একটা মেয়ের, একটা মহিলার গল্প। কিন্তু আমি এই গল্পটাকে দেখানোর চেষ্টা করছি যে মা এবং ছেলের সম্পর্ক, একটা ছেলে তার মা, যে মা সংসার চলে গেল, হাজবেন্ড চলে গেল, কিন্তু 3-4টা বাচ্চা তাদেরকে ছাড়লো না এবং এদেরকে মানুষ করার জন্য ঢাকা শহরে কি অমানসিক কি অমানবিক জীবন যাপন করছে। এবং ইন্টারেস্টিং বিষয় শেষের দিকে এসে আপনারা পাবেন, এই ছেলেটা এখন 17 বছর বয়সে পড়াশোনা করছে কলেজে এবং ওর মা যে কি করেছে ওদের জন্য সেটা সে জানে না। এই যে না জানার বিষয়টা, এই না জানার বিষয়টা কিন্তু আমাদের প্রত্যেকের জীবনেই আছে। আমরা শুধু আজকের এই গল্পটাকে রাশেদ কিংবা আসমা এই গল্পের সমীকরণে না দেখি, আমাদেরকে মানুষ করার জন্য আমাদের মারা, আমাদের বাবারা কি পরিমাণ কষ্ট করেন, কি ভয়ানক রকমের রিস্ক নেন, কি ভয়ানক রকমের মানসিক প্রেশারের মধ্যে দিয়ে যান নিজের সন্তানকে খুশি করার জন্য। দুই একজন থাকেন ব্যতিক্রম, সেটা অন্য হিসাব। সেই গল্পটা আমরা যখন পরিণত বয়সে যাই, আমাদের স্কুল হয়, কলেজ হয়, বিশ্ববিদ্যালয় হয়, চাকরি হয়, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমাদের সময় হয় না আমাদের মার কাছ থেকে শোনার যে আপনাকে বড় করতে গিয়ে কিংবা আমাকে বড় করতে গিয়ে আমাদের মা, আমাদের মারা কত কষ্ট করেছে, আমাদের বাবারা কত কষ্ট করেছে। এই ছেলেটাকে আমি অনুষ্ঠানের শুরুতে জিজ্ঞেস করেছিলাম যে তুমি তোমার মা আজকে তোমাকে এখানে নিয়ে এসছে, তুমি কি জানো গল্পটা? জানো? ও জানে না। এবং না যে জানা সেটার পিছনে ও দায়ী না, এটার পিছনে আমাদের সিস্টেমটাই আসলে দায়ী। সিস্টেমটা এরকম, আমরা একটু সামনের দিকে আরেকটু আগাই, আমরা জানি না এই গল্পটা কোথায় গিয়ে দাঁড়াবে এবং শেষ কোথায় কি হতে পারে। আর আপনাদের সবাইকে বলছি, আপনারা যদি অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান, গল্প যে কোনো রকমের হতে পারে, এটা খুবই ওপেন প্ল্যাটফর্ম এবং সেজন্য আপনাকে যেটা করতে হবে, আমাদেরকে ফোন করতে হবে। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09611904904। আমি আবারও বলছি 09 9114904904। এখানে ফোন করার পরে আপনি আপনার নাম এবং সেল নাম্বারটি স্পষ্ট করে বলবেন এবং তারপর যে ডিরেকশনটা আপনি পাবেন সেই অনুসারে আপনি আপনার গল্পটি রেকর্ড করবেন। জি, আমরা আসসালামু আলাইকুম আন্টি বলি আপনাকে, যেখানে আমরা ছিলাম সারা দিন সারা রাত, সারাটি রাত না 10টা পর্যন্ত আপনি বাইরে বাইরে মানুষের বাসায় কাজ করতেন।
আমি ওই ভোর 5টা বাজে বাড়াই বাড়াই রাতে 10টা সাড়ে 10টা 11টার সময় কাম শেষ করি। আমার শরীরে কোনো দিন কয় নাই যে আমি কাজ করতেছি। আমার শরীরে এত পাতলা ছিল যে খারাপ লাগতো একটা টাইমে, যখন রাত্রে যায় ঘরে শুতাম তখনই পোলাপানের কথা মনে করতো, তখন একটু খারাপ লাগতো। যখন মানুষের মধ্যে কাজ করতাম তখন আমার মনে টেকার দান্দায় থাকতাম যে আমি মাস শেষে এত টেকা পাবো। তো ওইভাবে কাজ করতে করতে মনে করেন পোলাপানের আমি কোনো দিন আমি সরকারি স্কুলে পড়াইনি।
ওইটা তো আপনার মাথায় একটা ঋণের বোঝাও ছিল, লাখখানিক টাকা
দিয়েছি, মানে মিরপুর আইসে আমি ঋণও দিচ্ছি, মিরপুরে এসে ভালো টাকা কামাইছি, অনেক কষ্ট
কাজ করে করে।
হ্যাঁ, আমি
কয়টা বাসায় কাজ করতাম ওই সময়টাতে?
আমি কয় বাসায় কাজ করছি তাও তো আগের বন্ধু আমার খেয়াল নেই, তাও মনে করেন যে 6-7 জায়গায় আমি কাজ করতাম
একটানা সারাদিন।
হ্যাঁ, যে কাজ যে করতাম আমার দল কেউ পয়সা কমও দিত, আমি কোনোদিন তার সাথে কিছু বলতাম না। আমার এই মিরপুরে 12 নম্বরে একটা লোক মুন্না নাম, আমি তার বাসায় কাজ করতাম। সে বিয়ে করছিল না, এর বয়স 50 এরকম। তো আমি যখন 12 নম্বর আসি অতি ফাস, তখন ওনার সাথে আমার মানে পরিচয় হয়, ওনার বাসায় আমার কাজে নেয়। তখন উনি বিয়ে করে নাই, দুটা ছেলে থাকে, উনি একজন আরেকটা ছেলে থাকে। আমার তখন 1000 টাকা দিত, আমি ঘরে পুরা কাম করে দিতাম, বিছনা গুছান, কাপড় ধোয়া, রান্না, মানে হ্যার ঘরে সব কিছু জিনিসপাতি আসলো, ফ্রিজ কোনে শুরু করে মানে ফ্যামিলি বাসায় যা থাকে হ্যার বাসায় পাইছিল, একটা ফ্ল্যাট নিয়ে আসলো, সব কাম করে দিতাম। আর মেহমান আইতো, উনি ব্যবসা করতো, তাই গেছে যে রাইতে আমি রান্না বাড়ি করে খেয়ে গেছি গিয়ে আবার মেহমান আইছে আমার আবার ফোন দিত, দৌড়াই আমি আইতাম। তো উনি আমারে বেশ কিছু হেল্প করতো, মানে যদি ভুলছে যে আমার আমি অসুস্থ বা 500-1000 টাকা লাগবো সঙ্গে সঙ্গে বাই করে দিত। উনি আমার কোনো দিন খারাপ করতো না বা খারাপ ওনার মুখে আমি কোনো দিন শুনিনি খারাপ ভাষা। আসে না কত লোক যে মানুষের সাথে ব্যবহার খারাপ করে, কিন্তু আমি উনি কোনো দিন দেখিনি উনি মুখ দিয়ে খারাপ একটা কথা বলে বা কিছু। এইভাবে আমি মাসে দেখা গেছে যে 12-14 হাজার টাকা আমি কামাই করতাম।
আচ্ছা,
মানে আগে করতে পারতাম না, এরকম করে দেখা গেছে যে ফুলাপনে মাসে আমি 4,000-3,000 টাকা খরচ দিচ্ছি, মা বাবারও কিছু দিচ্ছি। আমার মনের মধ্যে একটা কষ্ট ছিল যে আমার মা বাবা অনেক কষ্ট করছে, এখন আমরা বড় হয়েছি, এখন আমরা আর একটু মা বাবার একটু দেখ, আমার পোলাপনে রোদ দিব, আমার বাপ মায়ের রোদ দিব। তো দেখা গেছে 11 জন আমি 300 টাকা দিচ্ছি, 3,000 টাকা দিচ্ছি, আমার আব্বা মার আমি 500 টাকা দিচ্ছি। বা আমি যখন বাড়ির গেছি দেখা গেছে যে আমি যখন বাড়ির যাই 5-7 হাজার করে দিতাম। এখনো আমার যে আরো ভাই বোন আছে হেরা দেয় না, কিন্তু আমি তো এখনো বাড়ির যাই, আমি যত কষ্টই করি আমার বাপ মায়ের বুঝতে দেন যে আমি কষ্টই আছি।
প্রতিটা মানুষই একটা ফিলোসফি নিয়ে বসবাস করে এবং আমরা যেহেতু মানুষ বাই বর্ন, আমাদের মধ্যে ভালো মন্দ দুটো গুণই আছে। আমি জীবন গল্পে যত রকমের গল্প আপনাদের এখানে প্রচার করেছি, যত গল্প আমি শুনেছি, যত গল্প আমি শুনিয়েছি, আমি জানি যে একটা গল্প আরেকটা গল্পের কাছে যখন চলে আসে তখন পূর্বের গল্পের ইমোশনটা মানুষের হারিয়ে যায়। আমাদের মনের ক্ষমতা আসলে এত বেশি না যে জাগতিক যত ঘটনা আমাদের চারপাশে ঘটে প্রত্যেকটা ঘটনার ইমোশন আমাদের মন একইভাবে সমানভাবে সময়ের স্রোতে ক্যারি করে নিয়ে যাবে, এটা সম্ভব না। আমরা যদি অতীত না ভুলে যাই আমরা সামনে এগোতে পারবো না, আমরা যদি কষ্ট না ভুলি আমরা সামনে এগোতে পারবো না, আমরা যদি হোঁচট খেয়ে ব্যথা না ভুলি আমাদের সে ব্যথা যদি সারা জীবন থেকে যায় আমরা হাঁটতে পারবো না। কিন্তু এটা ঠিক যে কিছু কিছু জিনিস মনের অজান্তেই জমা হয়। একটা কথা আছে বিজ্ঞানে যে মন মানে চেতন মন আর অবচেতন মন, চেতন মন যেটা অনুভব করতে পারে সেটা চেতন মন এবং অবচেতন মন সেটা যেটা আসলে হয়তো অনুভব করে অন্যভাবে কিন্তু যেটা আপনি হয়তো কখনো বুঝতে পারেন না। বিজ্ঞানের কথাটা যেহেতু বলছিলাম যে চেতন মন অবচেতন মনের চাইতে অনেক বেশি দুর্বল, মানে অবচেতন মন অনেক শক্তিশালী চেতন মনের চাইতে। আমাদের এই গল্পগুলো যখন আমরা শুনি তখন আমাদের চেতন মনে একটা অনুভূতি জন্ম হয় আর অবচেতন মন এই অনুভূতির জায়গা থেকে কিছু কিছু একদম পার্মানেন্টলি নিয়ে নেয় এবং সেই নিয়ে নেওয়াটা সারা জীবনের জন্য সঞ্চয় হয়, সেই অনুভূতিটা একেবারে পার্মানেন্ট। এবং এই অনুভূতিগুলো কীভাবে মনের ভিতরে জমা হয়েছে সেটা হয়তো আপনি বুঝতেও পারবেন না অবচেতন মনে, কিন্তু আমাদেরকে প্রতি মুহূর্তে অবচেতন মন এই ঘটনা যেটা আমরা শুনছি প্রতি বুধবারে কিংবা প্রতি রবিবারে সেখান থেকে একটা সিগন্যাল দেয়, সেখান থেকে একটা সিগন্যাল, সিগন্যালটা যদি আপনি ভালোভাবে নেন তাহলে ভালো সিগন্যাল, যদি মন্দভাবে নেন মন্দ সিগন্যাল। কথাগুলো এই কারণে বলছিলাম যে আমি জানি যে নিয়মিত জীবন গল্প শোনেন এরকম অনেকেই আছেন যারা প্রতিনিয়ত জীবন গল্প শোনেন, জীবন গল্প শুনে সিক্রেটস অনুষ্ঠান শুনে কিংবা আগে যে রেডিওতে আমি যে অনুষ্ঠানগুলো করতাম সেগুলো শুনে নিজের জীবন পাল্টে ফেলেছেন এরকম অসংখ্য অসংখ্য গল্প আমাদের এখানে আসে, কিন্তু আমরা বিনীতভাবে তাদেরকে না করি, না করি এই কারণে যে আমরা অনুষ্ঠানের ক্রেডিট লাইন নিতে চাই না। এটা ঠিক যে এই অনুষ্ঠানগুলো বাংলাদেশের রেডিও ইন্ডাস্ট্রিতে হয়তো আমার হাত ধরেই শুরু হয়েছিল, এখন অনেক রেডিওতে হচ্ছে, খুব ভালো, যদি ভালোভাবে করতে পারে খুবই ভালো। এই অনুষ্ঠানগুলোতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে শুরু করে আমরা সমাজে যাদেরকে ছুটা বুয়া নামে চিনি বা যারা একেবারে গৃহস্থালীর কাজ করেন, গৃহকর্মী হিসেবে চিনেন, তারা পর্যন্ত এসছে এবং দিল খুলে নিজের কথা বলেছে। প্রত্যেকটা গল্পের মধ্যে আমরা আমাদের নিজের জীবনকে খুঁজেছি। আমরা যেন এই গল্পগুলোকে শুধু গল্প হিসেবে না নিই, আমরা যেন আমাদের ব্যক্তি জীবনে যেটা পজিটিভ সেই জায়গাটা থেকে আমরা আমাদের গল্পগুলোকে ব্যবহার করার সুযোগ পাই। একটা কথা সবসময় মনে রাখবেন যে হিউম্যান লাইফ ইজ এ ওয়ান কাইন্ড অফ টিস্যু পেপার, কারণ এটা একবারই ব্যবহার করা যায়, এটা সেকেন্ড টাইম ইউজ করার কোনো সুযোগ নেই। সুতরাং সেই জায়গাটি থেকে নিজের জীবনে যদি এই গল্পগুলো কোনো না কোনোভাবে পজিটিভলি ইম্প্যাক্ট ফেলে সেটা আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া। এই কথাগুলো কেন বলছি সেটা গল্পের শেষের দিকে গিয়ে আপনারা বুঝতে পারবেন, এবং ছোট্ট একটা বিরতির পর আমি আবারও ফিরে আসছি, আশা করছি আমার সাথেই থাকবেন।
জীবন গল্প, জীবন নাটকের চেয়েও নাটকীয়। জীবন গল্প, লাভ, হেট, চ্যালেঞ্জ, মোটিভেশন, লাইফ, ট্রুথ, ইম্পসিবল, ভার্চু, মোরালিটি, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। ওয়েলকাম, ওয়েলকাম টু মাই স্টেজ অফ রিয়েলিটি। Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4. Jibon Galpo. Jibon Natoker Cheo Natokiyo.
স্বাগত আরো একবার প্রিয় শ্রোতা, শুনছেন জীবন গল্প ঢাকা এফএম 90.4 এ, আমি আরজে কিবরিয়া আপনার সাথে রয়েছে। প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে জানিয়ে রাখছি ইতিমধ্যেই শুরু হয়েছে রেডিও আম্বার 102.4 এফএম এ আমার একটি নতুন শো, যে অনুষ্ঠানটির কথা হয়তো অনেকেই জানেন, মাইক্রোফোন টেস্টিং 1024, যেখানে বাংলাদেশের ছড়িয়ে ছিটিয়ে থাকা অসম্ভব প্রতিভাবান শিল্পী যারা আছেন, যারা কোথাও কোনো ফ্লোর পান না কিন্তু খুব ভালো গান, তাদের সুযোগ ঘটছে একটা অনুষ্ঠানে একটা এপিসোডে নিজেকে প্রকাশ করবার। আপনি যদি খুব ভালো গান করেন এবং আপনি যদি মনে করেন এই অনুষ্ঠানটিতে আপনি অংশগ্রহণ করবেন, তাহলে এই নাম্বারটিতে ফোন দিতে হবে এবং নাম্বারটিতে ফোন দিয়ে ফোন থেকে আপনি যে নির্দেশনা পাবেন সেই অনুসারে আপনি কাজটি করবেন। ফোন নাম্বারটি হচ্ছে 09611001024। আমি বাংলায় বলছি এবং ধীরে ধীরে বলছি, 09611001024। এই নাম্বারটিতে ফোন দিয়ে আপনি নির্দেশনা অনুসারে আপনি কাজটি করবেন, আর এমনও হতে পারে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে সারা বাংলাদেশ আপনাকে অন্যভাবে চিনবে। সো অপেক্ষা করছি আপনার কলের।
জি,
এই টাকাগুলো বাড়িতে পাঠাতেন কোনো না কোনো?
জি, আমি বাড়িতে দিতাম, মানে আমি কোনো হিসাব করতাম না, আমার আব্বা মার কাছে আমি সব জায়গায় দিতাম। কিন্তু একটা কথা এখানে আসছিল যে তোমরা যা লাগে নিয়ে আর যা থাকবো তোমরা রাখো। তো আমার আব্বা মা টাকাটা জমাইছিল, জমায়ে জমায়ে আমার আব্বা একদিন আমার বললো যে মা, তোর দুঃখ আর আমার সহ্য হয় না, কারণ তোমার ছোটত্ব নেই, তুমি হইছ নাস্তি, তোমার ভালো একটা কাপড় দিতে পারিনি, তোমার কোনোদিন ভালো বিছানে শুতে দিবার পাইনি, ভালো খাওন দিতে পারিনি, তো তোমার আমি কি কমো আর, তুমি যে মরবা আমি তোমার একটু জমিন দিব, তুমি জেনতে থাকো, তুমি যে মরবা ওই জমিন আইসে মরবা, তুমি অন্য কোথাও যাই মরতে পারবা না। তা আমার আব্বা আমারে 200 জমিন মেখে দিচ্ছে। তারপরে ওই যে আমার আব্বার কাছে টাকা পয়সা আসছিল, তো 5,00,000-5,50,000 টাকা খরচ করে আমার বাড়ি করে দিচ্ছে, জায়গার মধ্যে 2টা রুম করে দিচ্ছে।
এই 5,00,000-5,50,000 টাকা আপনি এই মানুষের বাড়ি বাড়ি কাজ করে করে জমিয়েছেন?
হ্যাঁ।
ওকে,
তো আমার আব্বা মানে একটু দিয়ে জমা হয়েছিল না, কিছু কম আসছে।
আচ্ছা,
তো বাড়ি করছি আজ 3 বছর।
ওকে,
আব্বার আমি বললাম যে তুমি টিন দিয়ে ঘর দিলে আমার তো কেউ নাই, ভেঙ্গে ছিঁড়ে গেলে কেড়া করে দেবো, তো তুমি ই করো ইট কিনে ইট দিয়ে তুমি আমার ই করে দাও, চারপাশে ইট দিয়ে ওর পর টিন দিয়ে দাও। তা আমার আব্বা তাই করে দিচ্ছে, ওই বাড়ি করে দিচ্ছে, বাথরুম সাথুম সব গোসলখানা সব মানে ডাকার বাসার মতোই করে দিচ্ছে। তখন আমার ঘরে তিন চারটে মেয়েও রাখতাম, আমার দেশে তো নাই না, আমি একটা একা একটা রুম নিলাম, নিয়ে চার পাঁচটা মেয়ে রাখি, ওই মেয়ে ঘরে সারাদিন কাজও করি, ঘরেও রান্ধি, হেগরেও খাওয়াই, মানে আমি সেরকম পরিশ্রম দিতাম তখন আরো বেশি। তখন আমার মাসে মনে করেন যে 14-15 হাজার টাকা আমি বাড়ি দিতাম প্রতি মাসে।
ওই মেয়েগুলো কি করতো?
মেয়েগুনি গার্মেন্টস চাকরি করতো।
আচ্ছা,
তো এই মেয়েগুনি থাকতো আমার কাছে, আমি মাসে মাসে ভালো টাকা দিতাম, ওই মেয়েরা কি করতো টাকা পাই আমার কাছে দিয়ে দিত, অগরে যেই টাকাটা জমা থাকতো ওই টাকাটা আমি এক নগে বাড়ির দিতাম 50-60 হাজার, আবার পরের মাসে ওর ওগর টাকা ম্যানেজ করতাম। এরকম করে আমার বাড়িটা কমপ্লিট করাইছি, করানোর পরে বাড়ি কমপ্লিট হয়েছে, ওই আমার মেয়েটা ক্লাস 9 যখন উঠলো, তা আমি এত কষ্ট করে কুচিনেও পড়াই, ভালো কুচিনেও পড়াই, ঘরে পড়তে বসে না, তো ওই দেখা যায় যে ডাক শ্যাম্পু ছাড়া উনি শ্যাম্পু ব্যবহার করে না, তেল ছাড়া কোনো তেল ব্যবহার, মানে উনি বাসা বাসা জিনিস ছাড়া উনি ব্যবহার করবো না। হ্যাঁ, তো আমি যে কৈতন দিতাম ওটা ওরা বুঝতো না, ওরা মনেই করে না, ওরা মনে করে যে ওরা বড় লোকের মেয়ে, ওরা এরকম করে চলে। তো এরকম করে দিতে দিতে যখন 9 পরীক্ষা দিল, রেজাল্ট যখন খারাপ আসলো, মানে পাস করছে, রেজাল্ট ভালো না, তখন আমি বললাম যে দেখ আমি জীবনে কি করলাম তোরা তো দেখলি না জীবনে, কিন্তু এই রেজাল্ট আমি তোকে পড়াশোনা করাম না, আমি তোর টাকা নিলাম কাজ করাম, তোর টাকা নিয়ে আসলাম, নিয়ে এসে গার্মেন্টসে দিলাম, আমি গার্মেন্টসে দিয়ে ও কান্দে না আমি কান্দি যে ওর পড়াশোনাটা আমি নষ্ট করালাম। তা মাঝে মাঝে আমি কি করি স্কুল খুঁজি, ওরে না কইয়া আমার কথা হইলো যে ওর কষ্টও করাম লেহাপড়াও করাম, যে কোন দাওয়াই গিয়ে যা। তো কিছুদিন চাকরি করে 2-3 মাস মনে হয় আমার টাকা পয়সা দিচ্ছিল, তারপরে একটা ছেলের ফান্দে পড়ে গেল মেয়েটা।
আচ্ছা, মানে আপনার বিয়ে যে মেয়েটাকে বিয়ে দিয়েছিলেন তার পরের মেয়ে?
হ্যাঁ, এই যে যে এসএসসি পরীক্ষা দিল এটা একটা ছেলের ফান্দে পড়লো। করার পরে শুরুর তো আমি না করছি যে না দেখো তুঙ্গরে এত দূর আমি নিয়ে এসছি, তুঙ্গরে ভালোভাবে মানুষ করার জন্য তোমরা ভালো মানুষ হও, লেহাপড়া করো, তুঙ্গরে আমি দেখে বিয়ে দিল, যদি টাকা 5 লাখও তোমার দেওয়া লাগে আমার কোনো ভিক্ষাও করা লাগে আমি তাও করি, তাও তুঙ্গর ভালার দিকে আমি বিয়ে দিই। তা আমি দেশে ছেলে খুঁজলাম যে ওই যে সেনাতে চাকরি নেয় বা পুলিশের চাকরি নেয়, যদি লগজন 2-4-5 লাখ টাকাও দেওয়া লাগে, আমার মেয়ে তো কামাই করতেছে আমি কামাই করতেছি, ওর 5 লাখ টাকা দিলে তো আমার সমস্যা নেই, ওর সংসার ভালো হবো। তো ওই ছেলের ফান্দে পড়ে 7-8 মাস চাকরি করে ওই ছেলের সব টাকা খাওয়াই। খাওয়ানোর পর একদিন রাত্রে আমার ছোটো ভাইয়ের ডাক দিলাম, আমার ছোটো ভাই উত্তরা গাড়ি চালায়, আমার আম্মারে নিয়ে এসি ফোন দিয়ে নিয়ে এলাম, নিয়ে আনার পরে আমি বললাম যে তোরা হুনে কাগে ও কি চায়, ওই ছেলের সাথে কি সম্পর্ক রাখবো না রাখবো না। আমার ভাইয়ের সামনে জব্দে হালাইলো, কয় আমি হেরে দিয়ে কোন মানে একটা হিরুনসি নিশাপানি করে। তা আমার ভাইয়ে কি করলো, ইস্টাম আনাইলো আমার, কয় তুমি ইস্টাম কিনে নিয়ে আসো, ইস্টাম কিনে নিয়ে এলো, ঘরের দরজা জানালা সব বন্ধ করলো, ভয় দেখাইতাছে। তারপর ওই কথাই স্বীকার হয়ে গেল। পরে রাইতের 12টার সময় আমারে হুদ্দে ওরও হুদ্দে বাড়িতে পাঠাই দিল, মারে হুদ্দে বাড়িত গেলাম, যাইয়া সকালে যাই পৌঁছিলাম, জোহরের আওজন দিছে তখন আমি বাড়ির তো নাই বললাম যে আমার থাকা সম্ভব না, আমি তো মানুষের কাম করে খাই। আমি এসে সাবার পর্যন্ত আসিনি, যখন আমি নবীনগর আইসি তখন আমার বাড়ির তনে ফোন দিছে, কয় মায়া নাইকা, আমি উসিয়ে নাই শরীর এমন অবস্থা আমি, তো মায়া নাই এখন ঘুরিয়া তার আমি ওন যাইতে পারতেছি না, আমি বাসায় আসছি, আইসে সারা রাত গেছে, আমি সিগির পেটে কাঁদছি যে পোলা পান স্বামী সারা হইলাম, সব কিছুই করলাম কিন্তু পোলাপান কন্ট্রোলে রাখতে পারলাম না, বাপ মায়ের টাকা দিলাম পয়সা দিলাম কিন্তু বাপ মা আমার পোলাপানটি মানুষ বানাইতে পারলো না, তো এলে দুঃখ হয়ে আমি কান্দিছি। কান্দার পরে
অনেকগুলো ডাইমেনশন আছে আজকের এই গল্পের, অনেকগুলো, এবং আমি যাবো আপনার কাছে, বিরতিতে যাওয়ার আগে একটু একটা কথা বলতে চাই। ডাইমেনশন গুলো হচ্ছে এরকম যে এই ভদ্রমহিলার জায়গাটা থেকে দেখেন উনি কোনো কমতি রাখেনি, ওনার যে সামর্থ্য ছিল সেই সামর্থ্যের চূড়ান্ত পর্যায়ে চলে গেছেন, কিন্তু সন্তানের জায়গাটা থেকে বাবা মা খুবই 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 গুরুত্বপূর্ণ, সেটা যেই পরিবারে সে মানুষ হোক না কেন, এবং একজনকে যদি পায়, ধরুন মা যে দায়িত্বটা পালন করেছে, বাবাও যদি সে দায়িত্বটা পালন করতো, তাহলে হয়তো এই মেয়েটির ক্ষেত্রে ঘটনাটা এরকম ঘটতো না, সেটা সন্তানের জন্য একেবারেই বেসিক নিড। কি বলবেন, এখানে ভদ্র মহিলাকে দোষ দেওয়ার কিছু নাই, মেয়েটাকে দোষ দেওয়ার কিছু নাই, কারণ মেয়ের যে বয়স বা এই ছেলেটার যে বয়স, সে বয়স থেকে বাবা মার এই কষ্টটা বোঝাটা সম্ভব না, আসলেই সম্ভব না। আমরা কেবলমাত্র যে বয়সে থাকি সেই বয়সটাকেই বুঝি, সে বয়স যে বয়সটা অতিক্রম করে এসছি সেই বয়সটাকে বুঝি, কিন্তু এর পরের বয়সের যে অভিজ্ঞতাটা কি সেটা আমরা সেই বয়সে বুঝি না, বা প্রকৃতি আমাদেরকে সেটা বুঝতে দেয় না। সুতরাং ওই মেয়েটি যদি বুঝতো যে তার মা আসলে কতটা কষ্ট করেছে তাদেরকে মানুষ করার জন্য, তাহলে হয়তো এত বড় একটা সিদ্ধান্ত সে নিতে পারতো না। খুব কঠিন আসলে। হ্যাঁ, কি হলো?
পরের দিন সারাদিন আমি আর কাজে যাইনি, না যাই পর জেনের জন্য বান্ধবী আছে, সব জায়গায় ঘুরছি, ঘুরতে ঘুরতে আমার বড় মেয়ে আসলো সাবান, ওরে ফোন দিয়ে আনছি আইনে ওরে নিয়ে খুঁজছি, খুঁজতে খুঁজতে না কোথাও পাইনি। তখন আসরে রাজান দিচ্ছে, তখন ওর একটা বান্ধবী আসছে, 11 নম্বর বাজারের এলাকা থাকে, তাই কথা আন্টি আপনি তো আমাকে বাসায় যাবেন, বইকে কয় দরকার আসছে, তা আমার মেয়ে কথা কয় মা মায়ের অগো বাসায় আসছে।
বড় মেয়ে কি মানে তখন আপনার সঙ্গে?
মানে আমি ওরে ফোন করে নিয়েছি অশান্তির জন্য। পরে যাইতে যেতে মাগরিবের আওয়াজ পড়ে গেল, গেলাম যাই দেখি আসলে আছে ওই বাসায়। পরে ওই বাসার সবাই মানে বুঝেছে ওরে যে মা তো মাই, মা এত কষ্ট করে তোমার মানুষ করছে, কিন্তু মার তোমরা যে অবস্থা করো এটা তো ঠিক না, তুমি তো পড়ার মায়েরও তো এটা করতে পারলাম না, তুমি নিজের মানে যা করতেছ। তো সবাই বুঝে ঠিকছে, পরে আমার কয়ে দিল ধরে যেন বাসায় নিয়ে মারেন না, ওরে বাসায় সবার কাছ থেকে কয়ে ঠয়ে নিয়ে এলাম, নিয়ে আহেরা বাসায় এনে ওর কিচ্ছু কইনি। যেমন কালকে বেতন পাবো এদের আজকের ঘটনা। তো রাইতে আমি বুঝাইলাম যে মা আমার বাড়িতে এরকম ঘর দরজা দিতেছি, টাকা পয়সার খুব প্রয়োজন, কিছু ঋণ আসছি, বেতন পাই যেন কারণে দেও না, বেতন ঘরে নিয়ে এস। ও বেতন পাইতো 12-14 হাজার টাকা করে বেতন পাইতো গার্মেন্টসে, আজকে রাইতে এই কথাবার্তা, কালকে ও বেতন পাবো, ওরা আবার ওই যে ডাচ বাংলার মাধ্যমে ও টাকা ওড়ায়। তো টাকা উড়াইয়া ছেলেদের দিতে এসছে সব 13,000 টাকা দিয়েছে। আসলে আমি খুব অবর, এখনো আমি অবর, আমার পোলাপনে যা আমি তাই বিশ্বাস করি। তো আমি ও আগে আগে যাই, আমি পিছে পিছে যাই। তো যাইতে 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 দিয়ে যে ডাচ বাংলা ছাড়াইও আরো জায়গাও, তা আমি তো এই তুই ওই দিক যাসকে, এই যে এনতনে টেকা উঠায় মানুষে তুই অত দূর যাইতেছস কে, সামনে তো উঠাম। তো এই সামনে করতে করতে আমার মনে করেন যে পল্লবী থানার মধ্যে যাই, ও দাঁড়াইছে, এর আগে ও আর দাঁড়ায়নি। তো ও যখন থানার মধ্যে গেছে আমি তো আর জানি না যে ও আমার কি করবো, তা আমিও গেছি, ও যায় দাঁড়াইছে, ও তো আমার নেওয়ার জন্য দাঁড়াই আসছে, তা আমিও গেছি। তারপরে পুলিশের বলতেছে তো এই মহিলার কাছে আমি আর থাকতে চাই না, কেন তোমার কি হয় কয় আগে মা আসিল, এখন আমার মাও না, আমি এই মহিলার চিনি না, এই মহিলা খুব অত্যাচারী, এই মহিলার আমি বেতন তো টাকা দিই, মহিলা কয় যে আমার এই টাকাই হবো না, আপনি করে যদি কোনো আশ্রম থাকে তা আমার দেন, আমি ওই জায়গায় থাকবো। তখন পুলিশের কাছে কয় তোমার তো সেই বয়স নেই,
আশ্রমে থাকার বয়স
নেই, তোমার তো সেই বয়স নেই,
আপনাকে কিছু জিজ্ঞেস করলো না?
হ্যাঁ, আমার জিজ্ঞেস করছে, পরে কয় পরে বলতেছে পুলিশে যে তোমার তো সেই বয়স নাই কে, তুমি যে আশ্রমে থাকবা তুমি তো নিজের মার কাছে থাকতে পারতেছ না, তাহলে তুমি আশ্রমে কিভাবে থাকবা? তাহলে আমার জিজ্ঞেস করলো যে আপনি কি হয় যে আমার মেয়ে, তো আপনি মেয়ে যা করছে কি সত্যি? আমি কই সত্যি আর মিথ্যা না, আপনি যেটা কবে না মরিয়ে মানে নিল, কারণ আমার করার কিছু নাই। তো এই ছেলের সাথেই সম্পর্ক দেখে আমি মার দিচ্ছিলাম, এদের সত্যি পরে আমার ওকে ডাকতে রাখছে থানাতে, থানাতে আটকে রাখছে, পরে পরে আপনি পরিচিত কে আসছে তারে ফোন দেন, হে আই সামনে দিনে যাও। তা আমার আর পরিচিত এমন কেউ নাই, ওই যে মুন্না ভাইয়ের কথা বললাম, ওই মুন্না ভাই আমার পরিচিত, তাছাড়া আমার কোনো পরিচিত কোনো লোক নেই। পরে মুন্না ভাই আমি ফোন দিচ্ছি, বললাম যে এরকম মায়া যে আমার থানার মধ্যে নিয়ে এসছে, তো পুলিশে যাওয়া যেতেছে না আহে। পরে মুন্না ভাই আসলে আসলে পুলিশে দেখে কয় যে আপনার লোক, যে হ্যাঁ আপনি নিয়ে যান, আপনি যেটা বিচার করেন করে
পুলিশ বলছে।
হ্যাঁ, পরে নিয়ে আসলো মুন্না ভাই আমার বাইকের নিয়ে আসা করে আমার বললো যে তুমি বাসায় যাও, আর মায়া রে হি হাতে করে হের বাসায় নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে হের বউ আমারে
ফিরের মতো ভালো জানে। মুন্না ভাইয়ের বউ আমার অনেক ভালো জানে। পরে মুন্না ভাইয়ের বউ অনেক বুঝেছে, বুঝে দেখছে যে ওর সাথে পারা যাবো না
মেয়েটার সঙ্গে। আপনার মেয়ের সঙ্গে?
হ্যাঁ, ও যা কয় এটা মানে কোনোভাবেই মানে গ্রহণযোগ্য না ওর কথা বলিনি। পরে মুন্না ভাই রাত্রে আমগো বাসায় আসলো, আসে পরে বললো যে দেখো তোমার ছেলে মেয়ে একটা মানুষ না, কারণ তোমার জেলেও ঢুকাইতে পারে, তুমি ওগুলো কিছু কইও না আর তুমি ওগুলো বাইরে পাঠাইতে।
বিরতি নেবো আরেকটা প্রিয় শ্রোতা, ছোট্ট একটা বিরতি। প্রত্যেকটা মানুষের জায়গাটা থেকে সিচুয়েশনকে ব্যাখ্যা করাটা তার মতো করে অ্যাফার্মেটিভ, তার মতো করে সত্য। যদি ওই মহিলা যে মেয়েটার সম্পর্কে আজকে এই ভদ্রমহিলা বলছেন তার নিজের সন্তান, যদি ওই মেয়েটা এখানে থাকতো তাহলে হয়তো তার জায়গা থেকে অনেক কিছু বলার ছিল। কিন্তু আমাদের সামাজিকতার জায়গাটি থেকে মা তো মাই, মা সন্তানের কখনো অমঙ্গল চান না, এবং সেই মাকে যদি কেউ এরকমভাবে উনি যেটা বলছেন সেটা যদি সত্যি হয়ে থাকে, যেহেতু আমাদের এটা ইনভেস্টিগেটিভ শো না, যদি কেউ থানায় নিয়ে যায় সন্তান হয়ে এবং পুলিশকে গিয়ে যদি এরকম স্টেটমেন্ট দেয়, এর চাইতে দুঃখজনক বিচার আপনি কি করবেন? এখানে বিচারের কিছু নাই, কিন্তু এর চেয়ে কষ্টকর এবং দুঃখজনক পরিস্থিতি আসলে কি হতে পারে? রাশেদ, তুমি কি এটা জানতে, তোমার মা যেটা আজকে বললো?
হ্যাঁ, আমি জানতাম এটা।
এটা কতদিন আগের ঘটনা?
এটা তাও দেড় দুই বছর হবে।
তুমি এই বিষয়টাকে কিভাবে দেখেছিলে ওই সময়? তোমার মা যেটা বললো সেটা কি সত্য?
হ্যাঁ, সত্য।
তোমার সঙ্গে তোমার ওই বোনের সম্পর্ক কেমন ছিল?
ভালো ছিল।
ভালো ছিল তো? তো কি মনে হয় যে কাজটা তোমার বোন করেছে সেটা কি আসলে ঠিক করেছে?
না, একদমই ঠিক করেনি।
তুমি কিছু বলেছিলে ওই সময় তোমার বোনকে?
আমি তখন গ্রামে বাড়ি ছিলাম।
গ্রামের বাড়িতে ছিলাম। ওকে, আমরা ফিরে আসছি প্রিয় শ্রোতা ছোট্ট একটা বিরতির পর, ঠিক রাত ১২টায়।
জীবন গল্প, জীবন নাটকের চেয়েও নাটকীয়। জীবন গল্প। লাভ, হেট, চ্যালেঞ্জ, মোটিভেশন, লাইফ, ট্রুথ, ইম্পসিবল, ভার্চু, মোরালিটি, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। ওয়েলকাম, ওয়েলকাম টু মাই স্টেজ অফ রিয়েলিটি। স্টে টিউনড সানডে অ্যান্ড ওয়েডনেসডে উইথ মি আরজে কিবরিয়া, অনলি অন ঢাকা এফএম 90.4। জীবন গল্প, জীবন নাটকের চেয়েও নাটকীয়।
জীবন গল্প, স্বাগত আরো একবার। শুনছেন জীবন গল্প ঢাকা এফএম 90.4 এ। আমি আরজে কিবরি আপনার সাথে রয়েছে এবং আমার সঙ্গে আজকে এখানে আছেন আসমা এবং তার ছেলে রাশেদ। আমরা কথা না বাড়িয়ে তাদের কাছে আবারও ফিরছি। জি, বললো আপনাকে যে ছেলে মেয়ে মানুষ না বা এরকম কিছু একটা? হ্যাঁ,
পরে ওরে বাড়িতে পাঠালাম। আমার ছোট ভাইয়ের দায়িত্ব নিল যে তোমার আজকের তনে যা কিছু লাগবে সব আমি দিই।
মানে আপনার ওই মেয়েটার?
হ্যাঁ।
আচ্ছা,
তোমার মা দেখ বা না দেখ, আমি বলছি যে আমি তোমার কিছু দিব না। পরে আমার ভাই বলছে যে তোর মাও কিছু না দিলেও আমি দিব, তোর যা লাগবে তুই আমার করবি। পরে ওরে এর আগে উন্মুক্ততে ভর্তি করাই দিছিলাম আমি।
আচ্ছা, মানে এই ঘটনা ঘটনার আগে?
হ্যাঁ, ঘটনার আগে।
মানে পড়াশোনা করুক উন্মুক্ততে, পাশাপাশি সে কাজও করুক,
আমি উন্মুক্ততে ভর্তি করাই দিছিলাম।
আচ্ছা,
তারপর উন্মুক্ততে মানে নাইনে পরীক্ষা দিয়ে হাইরে, নাইনে পরীক্ষা মানে ভর্তির পরে এই ঘটনা।
আচ্ছা,
পরে বাড়িতে পাঠাই দিলাম। দেওয়ার পরে আমার ভাইয়ে ওরে সবকিছু মানে নিল যে তুমি আজকের তো না আমার কথা শুনবা, আমি তোমার মামা না, আমি তোমার বন্ধু, তোমার যখন যেটার প্রয়োজন করবো তুমি আমারে বলবা, তোমার মারে বলার দরকার নেই। কিছুদিন থাকলো, থাকলে হারে পরীক্ষা আসলো। পরীক্ষার সময় আমার বোনের বাসার তো পরীক্ষা দিল, আমার ভাইয়ে খাওয়ার টাকা দুই মাস ধরে থেকে পরীক্ষা দিছে, খাওয়ার টাকা দিছে, তারপরে ফরেন ক্লাবের টাকা দিছে, আমি পেয়ে নি না। তারপর আমার ভাই দিছে, দেওয়ার পরে আমার ভাই আবার কাপড় চুপড় কিনে দিচ্ছে, তেল সাবান দিচ্ছে। বউ তো হয়েছে পড়ার মেয়ে, তো বোনের মেয়েরা যদি এত কিছু দেয় বই তো অবশ্যই খারাপ লাগার কথা, কারণ কি যুগ হয়েছে খারাপ, তো বইয়ের সাথে একটু গন্ডগোল
মনোমালিন্য হয়েছে বিষয়টা নিয়ে। আচ্ছা,
ওই লাহারে বই আবার এমন একটা পেস লাগাই দিচ্ছে যে মায়া ফোনে কার সাথে কথা কয়। তা আমার ভাই খুব রাগী মানুষ, হেন তনে ওর সাথে কথা কওয়া বন্ধ।
যে আমি ওর এত বুঝলাম, এত কিছু করতেছি, করাবো ও আমার কথার বাধ্যত হলো, তাহলে তো ও তো মানুষ হবো না। তো আমার ভাই তো না পিছিয়ে গেল, গা যাওয়ার পর আমি বাড়ি দিয়েছি, আমার কথা যে মা আমি তো সামনে আমার মেট্রিক পরীক্ষা, তো তুমি আমার নিয়ে যাও, আমি চাকরি করবো আর পড়াশোনা, আমি আর এরকম করবো না। তা আমার বড় মেয়ে আমার না করলো, কয় না মা পরে নিয়ে যায় না, ও কিন্তু কাল সাপ, ও কিন্তু তোমার কথা মানবো না। তা আমি ওর নিয়ে আসলাম, নিয়ে আসার পরে গেছে বছর নিয়েছি বাড়ির যখন এইটা পরীক্ষা দিয়েছে
রাশেদকে,
হ্যাঁ তখন ওরা এনে নাই না আমি জার্মান টেকনিক্যালে ভর্তি করাইছি। পরে ও নিয়ে আসলাম যে আমি জীবনে এত কষ্ট করলাম, ওরা আমার মূল্য দেয় না, কি করি তাও দেখে না, কিন্তু ওরা যখন আমার কাছে নেমু, ওরা যখন আমার দেখবো তখন ওর মধ্যে একটা মায়া বসবো, তখন আমার সবাই না করতে পারে, ওর নেও না, ওর নিলে আরো সমস্যা হবো, কথা শুনবো না, ঢাকা শহর ভালো না। তো আমি কইছি যে না আমার কাছে থাকলে কোনো সমস্যা হবো না, আমি আইনে জার্মান টেকনিক্যাল ওরা ভর্তি করালাম, করানোর পরে পরে আমি ঘরে টিচার দিলাম, মায়ের নিয়ে আসলাম। তো মায়ের সামনে পরীক্ষা, তো বাইরে পড়তে যাবো, তা আমি রাত্রে ঘরে থাকি, স্যারের আমি রাত্রে আইতে পারি, স্যারের সাথে আমার কন্টাক্ট আছে যে সাতটার সময় এসে পড়াবার নিয়ে, তখন আমি ঘরে থাকি, সারাদিন আমি ঘরে থাকিনি, এখন আমি সারাদিন ঘরে থাকি না, ওই সারাতেই আসে। তখন মায়ের দিলাম ওনার কাছে পাইবিতে, তখন স্যারে কি করে সকালে আটটা নয়টা বাজে ঘরে ঢুকে বারোটা সাড়ে বারোটায় বাড়ায়, মানে আমি একটা দেড়টার মধ্যে ঘরে আসি, আবার যাই আমি কামে, কিন্তু ওই টাইমটাতে আমি ঘরে আসছে দেখে শুনে আবার আমি কাজে যাই, ওবারও ওইটা ওডিং করার শেষ, আমি কোন টাইম বাড়াই কোন টাইম ঘরে আসি ওরা ওইটা মানে
ওই টাইমটা মেনটেন করে।
তো স্যার যে সকালে আসছে চার পাঁচ ঘন্টা স্যার যে ঘরে থাকে এটা আমি জানি না। আমি গ্রন্থন একটা ছেলে, এক বছরের কথা, আমার নতুন একটা ছেলে সেনাতে ঢুকবো, আমাকে পাশেই থাকে, তো ওই ছেলের সাথে আমার ফোনে কথা হয়েছে, ছেলেরা আমার কথাবার্তা হইলে খুব ভালো লাগছে। তা আমি মনে করলাম কি যে যৌতুক তো আমার এমনিও নাকবো এমনিও নাকবো, যদি একটা চাকরিজীবী ছেলে হয় তাহলে আমার যৌতুক গেলেও আমার লাভ আছে, আমার মেয়ে তো সুখে থাকবো। ঈদ আসলো, গেছে ঈদ, ঈদের সময় আমরা বাড়িতে গেলাম, তারপর ওই ছেলে আমাদের বাড়িতে আসলো, মেয়েরে দেখলো, ছেলেও মেয়েরে দেখলো, তো হ্যাঁ দুজন দুজনই ভালো, তো ভালো কথাবার্তা হইলো, এক সপ্তাহ আমরা বাড়িতে থাকলাম, ছেলেও পড়াই শুনি আমার কাছেই থাকলো, তো কথাবার্তা হইলো যে তুমি চাকরি নেও, তুমি যখন চাকরি পাবা তখন তোমার সাথে আমার সম্পর্ক আলাদা হবো, কিন্তু এখন তো কোনো কিছু করার মতন নেই। কয়ে ঠয়ে ঠুয়ে আসলাম, আসার পরে ঢাকা আসলাম, আসার পরে ফোন দেয় আমার মেয়ে ঝুলে পুরে জায়গা কিনাইছে ঢাকা ই করবার নাকি ইন্ডিয়ার বুধবার নাকি ওই চাকরির জন্যে, তা আমারও বলছে যে আন্টি আমি আপনি বাসাতে ঘুরে যাব, আমার একটা এলাকার ছেলে কি আমার বাসায় আসতে পারবো না। তা আমি মন রয়েছে অন্যরকম, আমি বললাম যে আইসো আইসো বেড়াই যাই, মানে এনে যে স্যারের সাথে যে খটকা আছে এটা আমি জানি না,
আপনি তখনও জানেন না বিষয়টা। আচ্ছা,
এই ছেলের সাথেও আমার সাথে একটু গ্যামজাম থাকে, কি নাকি পড়াশোনা করে না, আমি প্রতি মাসে 2000 করে টাকা দিলাম স্যারের ভালো একটা রেজাল্টের জন্য, যে তোর একটা ভবিষ্যৎ, আমি কষ্ট করছি করছি তোরা তো ভালো থাকবি, তুই পড়াশোনা করে আগে আবার পাস, আমার মতো তো এরকম কামলা খাটা লাগবো না, আর তুই যদি আমার মতো থাকস তাহলে তোর আমার জন্য কষ্ট বেশি করা লাগবে, আমি তো যে কোনো রাস্তায় দাঁড়াই আস, তুই এমন রাস্তা নাও পাইতে পারস, এখন খারাপ হইতে পারস, এলির জন্য আমার সাথে গেম, আমি কোলাপনের সাথে কেস কেস করি, অনেক কেস কেস করি খালি পড়াশোনার জন্যে, পড়াশোনা করলে আমার কোনো মাথা গরম হয় না, কিন্তু যখন দেখি যে না ওরা আমার পয়সারে কোনো দাম দিতেছে না, ওরা আমার আমারই খালি ক্ষতি করবো, ওরা নিজে ভালো হবো না, তখন আমার মাথা গরম হয়ে যায়, আমি যে সাত আটটা বাসায় কাজ করি আমার মানুষ অনেক কথা কয়, আমি যদি একবেলা না যাই মানুষ অনেক
Exactly, that is the point. আমার বাসায় অনেকেই কাজের লোক আছেন এবং তারা র্যান্ডমলি চেঞ্জ হন, এবং কখনো দেখা যায় যে আমরা স্যাটিসফাইড থাকি না তাদের জবের কারণে বা যেভাবে পারফরমেন্স করা দরকার, কখনো দেখা গেলো যে সে স্যাটিসফাইড থাকে না, এই কারণেই খুব র্যান্ডমলি চেঞ্জ হয় এবং অনেক বাসাতে এটা হয়। তো এই যে বিষয়টা উনি যেটা পয়েন্টটা একটু আগে করলো যে বাসায় কাজের মান ঠিক না থাকলে কাজের বুয়া যিনি থাকেন বা কাজের লোক যিনি থাকেন তাদেরকে কি ব্যবহারটা করানো হয় বা কি ব্যবহারটা তাদের সঙ্গে হয় বা কি কথাটা তারা শুনে, এটা যদি সন্তানদের দেখানো যেত বা প্রত্যেকটা সন্তানকে, আমি মনে করি শুধু কাজের জায়গাটা না, প্রতিটা সন্তানকেই যদি দেখানো যেত যে তার বাবা কিংবা তার মা কি কষ্ট করে এই অর্থটা উপার্জন করে নিয়ে আসেন তাদের জন্য, তাদের মুখে হাসি ফোটানোর জন্য, তাদের ভবিষ্যৎটা ভালো করার জন্য, কি পরিমাণ অপমান সহ্য করতে হয়, কি পরিমাণ পরিশ্রম করতে হয়, কি পরিমাণ রিস্ক নিতে হয়, কি পরিমাণ নিজের ভালো লাগাকে বিসর্জন দিতে হয়, কি পরিমাণ নিজের চাহিদার জায়গাটাকে নষ্ট করে দিয়ে সন্তানের কথা চিন্তা করতে হয়, প্রত্যেকটা ছেলে মেয়েকে যদি এই জিনিসটা দেখানো যেত, তাহলে আমাদের এই যে বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা কিংবা আমাদের এই যে প্রাতিষ্ঠানিক শিক্ষা ব্যবস্থা, আমাদের এই যে এত এত শিক্ষক রেখে এত এত গোল্ডেন এ প্লাস বের হয় প্রতি বছর, হ্যাঁ, এবং তারপরেও যে বৃদ্ধাশ্রম বেড়ে যায়, তারপরেও যে এত এত সমস্যার সমাজে বাবা মাকে আমরা দেখি না, হ্যাঁ, আমার মনে হয় না যে এটার আর প্রয়োজন হতো। আমাদের আসল শিক্ষা জায়গাটা আসলে এটাই হওয়া উচিত যে তুমি যে পয়সায় বড় হচ্ছ, তুমি যে এটা খেয়ে তোমার ভবিষ্যৎ তৈরি করছো, তুমি তোমার জন্যে যে মানুষগুলো হাড্ডিসার হচ্ছে, তোমার জন্য যে মানুষগুলো পরিশ্রম করে মান সম্মান বিসর্জন দিয়ে তোমাকে বড় করার জন্য কাজ করছে, তাদেরকে আগে ফার্স্ট দেখো তারা কত কষ্ট করে তোমাকে বড় করছে এবং তারা কি পরিমাণ অপমান সহ্য হচ্ছে, কি পরিমাণ পরিশ্রম করে তারা তোমাদের জন্য সময় দিচ্ছে, এই শিক্ষাটা আগে প্রথমে নাও। মানে তাদেরকে যদি এই সন্তানটা রেসপেক্ট করতে পারে, অটোমেটিক্যালি সমাজের বাকি সদস্যদের প্রতি তাদের রেসপেক্ট চলে আসবে। আনফর্চুনেটলি আমাদের শিক্ষা ব্যবস্থায় কোথাও মাকে নিয়ে বড় কোনো চ্যাপ্টার নাই, কোথাও বাবাকে নিয়ে বড় কোনো চ্যাপ্টার নাই এবং কোনো বইই নাই। আমাদের এই জায়গাটাই যদি শিক্ষা না থাকে পরিবারে, যেই মানুষটা আমার জন্য সারাটা জীবন দিয়ে দিল তাকে আমি রেসপেক্ট করি না, তার পয়সার মূল্য আমি দিই না, হ্যাঁ, সে কি বলে সেটা আমি শুনি না, তাহলে এই ছেলে এই মেয়েরা বড় হয়ে সমাজের জন্য কি করবে, সেটা তো আরো অনেক পরের বিষয়, তাই না? সো এই জায়গাগুলো খুব আমরা কেন জানি ওভারলুক করে গেছি, সচেতনভাবে করেছি নাকি অসচেতনভাবে করেছি, কিন্তু এই জায়গাগুলো আমাদের ফোকাস করা উচিত। জি, আপনি যেটা বলছিলেন যে আপনার ছেলের প্রতি আপনার একটা কষ্ট আছে, আমি ওর কথা শুনবো ইনফ্যাক্ট শেষের দিকে গিয়ে। মেয়েটার কি হলো তারপরে যে বাড়িতে আসলো? হ্যাঁ,
এই মেয়ে পরে আমার একদিন মেয়ে দেখাতো কেস কেস হয়েছি, আমি দুপুরে আমার বাড়ি এলি, ডাইকে নিয়ে আমার বলতেছে, কয় আপা আপনার একটা কথা বলুন, আমি তো কি করবেন, কয় আপনি মেয়ে যে বিয়ে করতে চায় না, আপনি মেয়ের সমস্যা কি সমস্যা, আপনি তো ঘরে থাকেন না, একটা টিচার ঘরে পাঁচ ছয় ঘন্টা কি করি, কি পড়ায় আপনি মেয়েদের, আমি কই কখন আসে, কয় আপনি যান ছয়টা বাজে আর আপনি টিচার আসে ঘরে সাতটা আটটা বাজে, আর বাড়ায় আপনি টিচারে বারোটা সাড়ে বারোটা বাজে,
মানে যখন আপনি আসবেন তার আগে তখন থাকে।
তা আমি মেয়েরে জিজ্ঞেস করলাম, তোমারও তো আমি এতদিন পালছি, তুমি এসএসসি পরীক্ষা দেবা, হয় তুমি কেউ পছন্দ করে হেরে আমার সামনে নিয়ে আবার আমি বিয়ে করাই দিব, তোমার পছন্দতেই বিয়ে হবে, কিন্তু বিয়ে করতে হবে, আর আমি তোমরে বুঝার তো দায়িত্ব পারবো না, তুমি যে আমার বলো যে পাঁচ বছর পড়াশোনা করে তারপরে তুমি বিয়ে করবা, পাঁচ বছর তো আমি মরমু, আমি আর কদিন তোমাকে কাম করে খাওয়াম, আমি আর কাম করতে পারবো না, আর তোমার বিয়ে করতে হবে, আমার মাথার বোঝা একটু কমাই দিতে হইব তোমার, কয় আমি পড়াশোনা করবো, আমি কই তুমি বিয়ে করো, তোমার যদি পড়াশোনা খরচা লাগে আমি কিছু দিব।
আমরা ছোট্ট একটা বিরতি নেবো প্রিয় শ্রোতা, ছোট্ট একটা বিরতির পর এই গল্পে আবারও ফিরে আসছি। বিরতিতে যাওয়ার আগে একটা কথা বলি, জীবনে প্রতিটা মানুষেরই চরম বিপদের মুখে পড়া উচিত। কেন বলছি, জীবনে চরম বিপদের সময় টের পাওয়া যায় কে আসলে বন্ধু কে আসলে শত্রু, এবং এটা চেনাটা খুবই জরুরি। এটার রেজাল্ট আমি আপনাকে বলে দিচ্ছি, রেজাল্টটা হচ্ছে যে বাবা মাকে নিয়ে আপনি হয়তো দিনের পাঁচটা মিনিটও চিন্তা করেন না, চরম বিপদের মুখে পড়লে দেখবেন দুনিয়ায় যাদের জন্য আপনি শ্রম দিচ্ছেন তারা কেউই আপনার পাশে নাই, এই বাবা কিংবা এই মা এসে বলবে কিছুই লাগবে না, শুধু তুই বেঁচে থাক তাহলেই চলবে। সো আজকের এই অনুষ্ঠান শোনার পর থেকে নিজের মেন্টাল ইডিওলজিটা একটু চেঞ্জ করেন। আমরা ছোট্ট একটা বিরতি নেব।
জীবন গল্প, জীবন নাটকের চেয়েও নাটকীয়। Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome, welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4. Jibon Galpo. Jibon Natoker Cheo Natokiyo.
Jibon Galpo. স্বাগত জানাচ্ছি প্রিয় শ্রোতা, আরো একবার শুনছেন জীবন গল্প ঢাকা এফএম 90.4 এ। আমি কিবলি আপনার সঙ্গে রয়েছি। আজকে এখানে আসমা, তিনি তার জীবন গল্প বলছেন। তিনি মূলত একজন গৃহকর্মী, আর তার যে জীবন গল্প সেটা আপনারা যারা শুরু থেকে শুনছেন তা হয়তো বুঝতেই পারছেন যে আসলে শেষমেশ কোন দিকে গিয়ে দাঁড়াবে। আমরা যেটা বলতে চাই আপনাদেরকে, অনুষ্ঠানটা ইউটিউবে আপলোড করি আমরা রেগুলার। সো আপনি যদি কোনো পর্ব মিস করে থাকেন বা পুরো অনুষ্ঠানগুলি আপনি শুনতে চান, এটা আজকে আমরা জানি কিছুদিন আগে আমরা 20 পর্ব পার করলাম জীবন গল্পের, এই তো মনে হলো সেদিনই শুরু করেছি ঢাকা ফিরে, এর মধ্যে 20 পর্ব হয়ে গেছে। সো প্রত্যেকটা এপিসোড ওখানে দেওয়া আছে, আপনারা চাইলে আমাদের ইউটিউব থেকে ডাউনলোড করতে পারেন। এছাড়াও বিভিন্ন ফেক চ্যানেল থেকে আপলোড করে, সেগুলোর জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি। সো আপনি যদি একদম আমাদের এক্স্যাক্ট চ্যানেল যেটা সেখান থেকে ডাউনলোড করতে চান, আমাদের চ্যানেল থেকে চলে আসবেন। আমাদের ইউটিউবের ঠিকানা www.youtube.com/dfm904। আমি আবারও বলছি youtube.com/dfm904। জি, যেখানটায় ছিলাম, আপনি বলছিলেন যে বিয়ে করতে হবে আপনার মেয়েকে, তারপর
আমার মেয়েরে আমি এই কথাই চাপ দিলাম যে আমার পছন্দিত না, তোমার যে পছন্দিত আছে তুমি হেরেই নিয়ে হও, আমি তোমার বিয়ে করাই দেবো। আর তোমার যদি পড়াশোনার সমস্যা হয় আমি দেখবো, তাও তোমার বিয়ে করতে হবো। আমার ঘরের গ্রুপে এত চাপ আমার সহ্য হইতেছে না, পরে কয় 5টা বছর আমার পড়াও, 5 বছর পরে আমি বিয়ে করব। মানে 5 বছর হলো ওই ছেলে, মানে এই মাস্টার এখন আছে, পরে 5 বছরও পড়াশোনা করবো।
হ্যাঁ,
আর ও মানে 5 বছর অনাস্তন্ত পড়বো, তখনকে বিয়ে করবো। এই কথা শুনে আমি বললাম যে মাস্টার সকাল আসে কেমনিকে, আমি আর কই না যে এই ঘটনা আমার অমুকে কই দিছে, আমি এটা কই না, আমি এর ভিতরে রাখি দিই। আর ভিতরটা মনে আমার ধরলে পুড়ে যায় ওগরেলি দেখে, কয় মাস্টার আহে সকালে রাশিদুলের সাথে আমার সাথে একসাথে পড়াতে পারে না, ঝামেলা হয়, এজন্য মাস্টার আহে, মাস্টার যেন সকালে আহে না। আমারও এই দোষ রাহি, মানুষেরও দোষ দেওয়ার দরকার নেই। তো যাকে আবার কিছুদিন গেছে, এর সাথে এমন ব্যবহার যে আইসে ঘরের দরজা আটকে এসেছে, ঘরে ঢুকতে দিতেছে না। আমি কই ওজুর বিয়ে নাও করে, যদি আমার সাথে বিয়ের কোনো সম্পর্ক নাও হয়, ও তো আমার এলাকার ছেলে, ও আমার কাছে আসতে পারবো, আমি ওর কাছে যাইতে পারবো। আমার যদি হুনি মরতে আসছে তাহলে আমি অবশ্যই দৌড়াম, ওর হাতে আমার কোনো সম্পর্ক দরকার নেই, আমার একটা এলাকার ছেলে। তো তুমি এই এরকম করতেছো কেনিকে, কো যদি এই ঘরে হ্যাম বিষ খাই মরু। তো জাগা কানতে কানতে অস্থির ছেলে, বুঝে টুঝে পাঠাই দিলাম। দেওয়ার পরে এটা মুন্না ভাই থাকলো, মুন্না ভাইরে নিয়ে পরে আমি বললাম যে দেখেন এই ঘটনা, মুন্না ভাইয়ের কথা ভালো না, মানে মুন্না ভাইরে ও বুঝেছে, বলে যে দেখো পোলাপান ভরো হয়েছে এখন, তুমি এলি কিছু কইও না। আমি আর মুন্না ভাইয়ের কাছে বলতে পারলাম না যে ওর সাথে মাস্টারের সাথে সম্পর্ক আছে, মানে এই জিনিসটা আমার মুখ আর আসলো না।
আচ্ছা, নিজের মেয়ে তো,
আমি এটা মানে ভিতরেই রেখে দিই।
জি,
ফুন্দে ফুন্দে কান্দে পান্তি আনগোর সাথে আমি একটা আত্মীয় করতে চাইছিলাম, আপনারা আমার ফালাই দিলেন। তো বাবা তুমি ধৈর্য ধরো, তুমি কি করো না, একবারে তুমি মনে করো না যে এটা বাদ গেছে গা, মানুষের মন ঘুরতেও পারে, আর যদি নাই ঘুরে তুমি আমার আন্টি ডাকছ, আমিও তোমাদের ছেলের মতোই দেখো, তুমি আবার যাবো কোনো সমস্যা নাহলে আমি বুঝিয়ে দিলাম। দেওয়ার পরে এই যে আমি বারণ করলাম যে সার জনই সকাল আসে না, কিন্তু সার আল্লাহর 30 দিনই সকাল আসে, আমি ওই টাইমটা ঘরে থাকতে পারি না। আমি 6টা বাজে যাই, আমি এক ফিরে ওই 9টা বাজে 12টা বাজে, মানে তখন আমি এক বাসার তনে বাড়াইয়া আরেক বাসায় যাই, তখন আমি একটু এর আগে আমার বাড়ানোর কোনো কায়দা নেই। আমি সকাল 6টা বাজে ঢুকি, 12টা পর্যন্ত আমার কোনো কায়দা নেই, বাড়াইতে পারি না। একদিন আমি 10টা বাজে বাড়াই আসছি, বাসায় এসে দিয়ে সার ঘরে, আমার তো শরীরে কাপ উঠে গেছে, যে মানুষে যে কয় মিথ্যা তো কয় না। তো আমি আর সারের কিছু কইলাম না, সার যখন গেল তখন মেয়ের আমি কইলাম যে তোমার কদিন না করছিলাম যে সার জন্য সকালে আসে না, সার তো সকালে ডেলি দিনে আসছে, তাহলে বলে আমার বল কেউ কয় এটা কি মিথ্যা হবো না সত্য হবো, তখন আর কথা বলে না, কয় আজকে তো না রাবো না, বালা পড়ায় তো এজন্য তোমার সমস্যা হয়, আজকে তো না রাবো না। আচ্ছা, আবার কিছুদিন যায় সারা হেই, মানে ও আমার না করে আমি তাই মানি আসলে আহে না। তো বাড়িওয়ালা বাড়িওয়ালা খালি মানে আমার মেয়ে দেখে আমি কিভাবে চলি, আমার চলন ফিরন দেখে উনি মায়া করে আমার উঠবে। তখন বাড়িওয়ালি খালি চিন্তা করে যে একটা পোলাপান যদি ডাক দেয় তাহলে কি হবো, হয়তো ফিডিং খাবো, নয় বিয়ে সাদি হলে রাখবো না, তাহলে বেদির জীবনটা নষ্ট হবো। বাড়িওয়ালি আর কিছু করে না, না করে আরেকদিন আমার বলতে আসছে, আপনি কি কমু আমি কি কম কয়, আপনার মেয়ের পরিস্থিতি খুব খারাপ, কয় আপনার মেয়ে সার যে ঘরে আহে দরজাতে বয়ে থাকে, আমি আপনার ঘরে ভাড়া দিচ্ছি যে আমার সাথে একটু কথাবার্তা বলবো, আপনার মেয়েটার দেখে আমার পছন্দ হয়েছে, আমার সাথে একটু বয়ে থাকে আল্লাহ গল্প করব, কিন্তু সার যায় ঢুকে ও দরজা মাইরে বয়ে থাকে আর ভাড়া, তাহলে এনার ভাঙ্গার কিছু আমার কওয়া লাগবো, যাকে আমি বাসাটা ছাড়িয়ে দিলাম, আমার এলি হুনতে হন তেনা আমার খুব খারাপ লাগে, দেখে বাসাটা ছাড়লাম, ছাইরে অন্তন আর একটু সামনে আসলাম, আসার পরে অনু আমি সেপারেট রুম নিলাম।
আপনি টিচারকে বাদ দিছিলেন না কেন?
না, টিচারের বাদ দিমে যে আর পরীক্ষার সামনে, এই জন্য বাদ দিবার পাইতাছি না, এ তো ঘরে পড়তে বসেই না, ওই টিচারে যে জল্লা পড়ায় ওই জল্লাই, তাছাড়া ঘরে পড়তে বসে না, পড়ার কথা কইলেই মনে করুন রুল লেভেলটা কথা কয় আমার, তো স্যারের বাদ দিম খালি পরীক্ষার জন্য খালি ধৈর্য ধরে আসছি, রুম ছেড়ে দিলাম, দিয়ে এনে আইলাম, আইলাহারে মেয়েরে কইলাম যে দেখো মান সম্মান জিনিস কিনতে পাওয়া যায় না, এতদিন না বাড়িয়ালি আসলো তোমরে দেখছে বা কইছে, এখন কালি কেউ নাই, কেউ কবো না কেউ দেখবো না, তুমি নিজে নিজে আনছে বয়ে যাবে, আমি তো স্যারের কল কিছু কইতে পারবো না, স্যারও সমান তাহলে মেয়ে আর মা তা কি বুঝবো এর মধ্যে, একদিন আমি বিকেল 4টা বাজে কাজে বাড়াই, 7টা বাজে আমি ঘরে আসি, তো 4টা বাজে আমি কাজে গেছি, 5:30 বাজে আমি ওদিন আয় বসছি ম্যাডামের কয়ে, মানে আমার যা কাজ আমি অতি তাড়াতাড়ি কাজ করে ম্যাডামের কইছি যে ম্যাডাম আমি বাসায় যাবো আজকে, তো বাসায় আসছি, আয় দিই স্যার আমার ঘরের মধ্যে, এই আসারে ডিব্বে ডাব্বি ভেঙ্গে ঘরের মধ্যে একেবারে অনেক খিসখান্ড করে আলাইছে, তো স্যারও বাথরুমে মায়াও বাথরুমে, তা আমি বল আমি আর কিছু কই না, ঘরের ঢুইকেই দেখি ওই অবস্থা, আমি গর্তনে বাড়াই আমার শৈল অস্থির হয়ে যাইতেছে, আমি গর্তনে বাড়াইয়া বাজারে গেছি যে স্যার বাইরে যাবো গা, তখন আমি ঘরে ঢুকব, বাজার তো অনেক ঘুরে আইসে দিই স্যার আসছি, আমি ঢুকলাম স্যারে কয় আন্টি ই হয়েছে মায়া তো অসুস্থ, আমি আর কোনে যাই বেটা তুই কি ডাক্তার, এটা আমার মুখ হারাইতেছে না, ওর সাথে আমার কোনো কথাই বলতে মন চায় না, ওরা আমি ছেলের জায়গা দিচ্ছি, আমি যেত রান দিই আমি ওরে খাওন দিই দুই বেলায় খাওন দিই, ও যা আসে আমি প্রত্যেকদিন ওরে নাস্তা দিই, আমি নিজে না খেলে ওরে নাস্তা দিই, যে ও ছাত্র মানুষ কষ্ট করে পড়াশোনা করে, ওই তো আমার মর্যাদাটা রাখলো না, আমার ওর সাথে কথা কথা ঘৃণা করে, স্যার বাড়া একে লগা যাওয়ার পরে আমি ওরে জিজ্ঞেস করলাম যে স্যার এখন কে নিয়ে আসছিল, কয় মোবাইল নিতে আসছিল, আমি কই ঘরের মধ্যে এই অবস্থা কে, কয় বলে ঘরের মধ্যে আমার আত্ম নেই ই পড়ে গেছে লগা আচারের দিব্য পড়ে গেছে, আমি কই তোমার না করছিলাম যে স্যার জানি ঘরে আহে না 7টা বাজে যাবো, কয় স্যার আসে তাই কি এসছে মোবাইল নিতে আসছে, আমি আর সহ্য করতে পারতেছি না, আমি বড় মেয়েরে ফোন দিলাম মলি তুই মিরপুর আয় তো একটু, তখন আমার মেয়ের সাবার থাকে, কয় কে কি এসছে, আমি কই দেখ মায়া যে এই কাণ্ড, আমি আর সহ্য করতে পারতেছি না তুই আয়, পরে আমার মেয়ে রাইতে আইল, আইলে এক খাদে ডুবে ও আরেক রুমে হয়েছে, আমরা তিন মাউজি এক এক খাদে হয়েছি, হইলে আমি মলিরে কইতাছি যে দেহ আজকে যে দৃশ্যটা আমার চোখে পড়ছে, স্যার বাথরুমে মায়াও বাথরুমে কিন্তু ঘরের মধ্যে আসারে দিব্যে ডাব্বি সব ভেঙ্গে ছেড়ে হালাইছে ঘরের মধ্যে এরকম, আমি যে ঘরে আসলাম আসেই দেখি স্যার, কিন্তু আমি গর্তন বাড়াই গেছি গে, তারপরে ঘুরে আসেও দেখি স্যার আসছে, স্যারে বলতেছে যে মায়া অসুস্থ, আমি তাও কিছু বলিনি, তখন আমার মেয়ে আমার গাইল পাশে আমার কথা আছে তুমি তো বালা না, তুমি যদি বালা হইতা তাহলে ওর ঘরের মধ্যে আটকাইতা, মানে বড় মানে বড় মেয়েটা, হ্যাঁ তুমি ওর ঘরের মধ্যে আটকাইতা, তুমি ওরা জিজ্ঞেস করতা, তুমি ওর ছেড়ে দিলা কেন গে, তো মা আমার ঘৃণা করার সাথে কথা বলতে আমার কথা বলতে মন চায় না, কয় তোমার মেয়ে এসে খারাপ মানুষের কয়ে লাভ নেই, তো মায়ের তুমি কি কি করতে চাও, উনি কাণ্ড আসতে কয় বলে তোমরা এটাই কি কবার পাও, আমার স্যারের সাথে কোনো সম্পর্ক আছে, আমি স্যার তো স্যার টিচার তো টিচারই, তোমরা কি কো তোমরা এলি কো মানছি আমার কবো না, পরে আমার মেয়ে কল যে মা চুপ করো, আমার মেয়ে ওই ছেলের নাম্বারে ফোন দিল টিচারের নাম্বারে, টিচারের নাম্বারে ফোন দিয়ে বলতেছে যে দেখো যে তুমি যে আজকে ঘরে আইসলা কেন গাইছিলা, কয় মায়া অসুস্থ আসছিল, কি অসুস্থ বিষ খাইছিল,
বিরতি নেব প্রিয় শ্রোতা, ছোট্ট একটা বিরতি। আপনারা শুনছেন জীবন গল্প ঢাকা এফএম 90.4 এ। নাথিং টু সে। এটা একটা মানে কি বলার আছে, কাকে দোষ দিবেন কি করবেন, যাই হোক আপনারা গল্পটাকে আপনাদের মতো করে দেখেন। আমরা ছোট্ট একটা বিরতির পর আবারও ফিরে আসতে চাই। যারা এখানে জীবন গল্প বলার জন্য আসতে চান তাদের সবাইকে বলছি, আপনারা আমাদেরকে ফোন দেবেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09611904904। ছোট একটা বিরতির পর আবারও ফিরে আসবো। প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে জানিয়ে রাখছি ইতিমধ্যে শুরু হয়েছে রেডিও আম্বার 102.4 এফএম এ আমার একটি নতুন শো, যে অনুষ্ঠানটির কথা হয়তো অনেকেই জানেন, মাইক্রোফোন টেস্টিং 1024, যেখানে বাংলাদেশের ছড়িয়ে ছিটিয়ে থাকা অসম্ভব প্রতিভাবান শিল্পী যারা আছেন, যারা কোথাও কোনো ফ্লোর পান না কিন্তু খুব ভালো গান, তাদের সুযোগ ঘটছে একটা অনুষ্ঠানে একটা এপিসোডে নিজেকে প্রকাশ করবার। আপনি যদি খুব ভালো গান করেন এবং আপনি যদি মনে করেন এই অনুষ্ঠানটিতে আপনি অংশগ্রহণ করবেন, তাহলে এই নাম্বারটিতে ফোন দিতে হবে এবং নাম্বারটিতে ফোন দিয়ে ফোন থেকে আপনি যে নির্দেশনা পাবেন সেই অনুসারে আপনি কাজটি করবেন। ফোন নাম্বারটি হচ্ছে 09611001024। আমি বাংলায় বলছি এবং ধীরে ধীরে বলছি, 09611001024। এই নাম্বারটিতে ফোন দিয়ে আপনি নির্দেশনা অনুসারে আপনি কাজটি করবেন। আর এমনও হতে পারে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে সারা বাংলাদেশ আপনাকে অন্যভাবে চিনবে। সো অপেক্ষা করছি আপনার কলেজ।
জীবন গল্প, জীবন নাটকের চেয়েও নাটকীয়। জীবন গল্প। লাভ, হেট, চ্যালেঞ্জ, মোটিভেশন, লাইস, ট্রুথ, ইম্পসিবল, ভার্চু, morality, something beyond entertainment. Welcome to my state of reality. Stay tuned Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4. Jibon Galpo, Jibon Natoker Cheo Natokiyo.
স্বাগত আরও একবার শুনছেন জীবন গল্প ঢাকা এফএম 90.4 এ। আমাদের এই অনুষ্ঠানটি ইউটিউবে আপলোড করা হয়েছে, আপনারা চাইলে ওখানে চলে আসতে পারেন। আমাদের ইউটিউবের ঠিকানা www.youtube.com/dfm904। আমি আবারও বলছি youtube.com/dfm904। জি, বিষ খেয়েছিল তারপর?
পরে আমার মেয়ে বললো, আমার বড় মেয়ে বললো যে তুমি বিষ খাইলো, আমরা কেউ বুঝলাম না।
তুমি কিভাবে বুঝলে?
তুমি বুঝলা,
রাইট?
আজকে বললো আমার মা তো চালাক হইতো, তাহলে তুমি তো গর্তনে বাড়াইতে পারতাম না, তখন তুমি কি করতা? তখন ওই ছেলার কোনো কথা কোনো ফোনটা বন্ধ করে দিয়েছে। তারপরে আমার মেয়ের অনেক বুঝেলো, আমার বড় মেয়ে, যে দেহ মায়া জীবনটা কিন্তু অনেক কিছু, তুমি আজকে যদি পাও পিছলে এক জায়গায় পড়ে যাও, তুমি আর জীবন উঠতে পারবা না। কিন্তু তোমার যে বয়স, তুমি কিন্তু ভেজাল করে ফেলাইছো অলরেডি দুই জায়গা, তুমি কিন্তু বাঁচবে না। তুমি আমার মার কোনো কিছু রাখলা না, তোমার জীবনটা নষ্ট করলাম, তো যা হয়েছে হয়েছে, ইনকম তুমি ভালো হয়ে যাওয়া। ওই বাসা আবার ছেড়ে দিলাম, স্যারের বিদায় করে দিলাম, ওর পরীক্ষা হয়ে গেল, স্যার বিদায়, স্যার আষ্ট দিন পড়াইছিলাম, পুরো মাস টেকা দিয়ে দিলাম, দিয়ে করলাম যে পড়ার পড়ার না কোনো, ওর পরীক্ষা হয়ে গেল। যাকা স্যারে কইলো যে আন্টি আমি যদি কোনো ভুল করে থাকি মাপ সাপ করে দিন, আমি আর কোনো ভাইয়ের সাথে কোনো প্রত্যুত্তর করা কিছু না। ছয় নাম্বার আমি বাসা নিলাম, ছয় নাম্বার বাসা নেওয়ার পরে এক রুম নিচ্ছি, কোয়ার্টার বাসা। তো এক তারিখে গেছি, দুই তারিখ, তিন তারিখের দিন আমাদের স্যারে ফোন দিচ্ছে, আন্টি আপনি কই? আমি বাসা। কয় আমার তো একটু একটা বইয়ের দরকার আসছিল। আমি কই কিসের বই? কয় রাশিয়াতে একটা বই লাগবো আমার। আমি কই তুমি বই নেবার কখন আবার? কয় আমি এক্ষুনি আম কি বেই আম। আমি কই কি বেয়াবা, আমি কি বেই কম, আমি কিছু তো চিনি না, কোনো আসছি কাউকে আমরা, আমি যে ছয় নাম্বার আসছি এটাই জানি আমি। কইতে না কইতেই ও আমার ঘরে যায়, আজেরও আসে, ও সে আমার বাসাটাও চিনছে। বাসায় গেলো, যাওয়ার পরে বই মায়া ভাই কেড়ে দিল, তো আমি কামে জামগা জুলুম আমার, আমি বই চা খাইতেছি, আমার দুনি গেছে, আমি চা টা খেয়ে বাড়াই গেলাম, আমরা যাবই গে। সেদিন বইটা গল্প টল্প করে গেছে, এরকম করে করে দিনের মধ্যে দুইবার হয় তিনবার হয় বাসায়। আমি কইতে পারিনি, তো ওই ম্যানেজার আমার একদিন বলতেছে, কয় আপনি কো ঘরে একটা ছেলে আহি, এটা কে? আমি কই কয়দিন আসছে? কয় প্রত্যেকদিনে আহি, দিনের মধ্যে দুই তিনবার আসছে। তা আমি আর মায়ের কিছু না কইয়া আমি মুন্না ভাইরে ডাকলাম যে আমি আসলে কিছু আমার মাথায় ধরে না, আমি কি কমু, ভালাই কম না খারাপ কম আমি কিছুই কইতে পারি না। তো মুন্না ভাই আসলো, আসে এটা কি মায়ের পরীক্ষা কাছে এসে বসতে, মায়ের জুতা কিনে দিল, সব যা যা লাগে ওর সব কিছু কিনে দিল মুন্না ভাই। মুন্না ভাই কিনে দেহে কইলো যে দেখো জীবনটা তোমার, তোমার জীবনটা তুমি যেভাবে ঘোরাবা ওইভাবেই ঘুরে উঠবো, তো আমি চাই যে তুমি পড়াশোনা করে আগিয়ে যাও, তোমার মা যে কষ্ট করছে তুমি যাতে না করো, আমি ওই দিয়েই চাই, তাছাড়া আর কিছু চাই না। তোমার মা যে আমার ডাকছে, কি কে নিকে ডাকছে তুমি কষ্টনি? পরে কয় আপনি আমার কাছে শুনেন। পরে আমি কইলাম যে দেখেন মুন্না ভাই, এই ছেলের জন্য আমি তিনটে চারটে ভাষা পাল্টাইলাম, তখন হয়তো আমার দোষ ছিল যে আমি মাস্টার বাদ দিই কেন, কিন্তু আমি তখন মাস্টার বাদ দিই একটা কারণেই যে আমার ছেলের পরীক্ষা ছিল, এই জন্য আমি বাদ দিচ্ছিলাম না, কিন্তু এখন তো আমি বাদ দিয়ে দিচ্ছি, মেয়েদের উকুচিনে দিয়ে দিচ্ছি, এখন তো আমার স্যারের কোনো প্রয়োজন নেই। কিন্তু স্যার আমার এরকম করে ফোন দিল, ফোন দেওয়ার সাথে সাথেই উনি আমার ঘরে এসে বললো, তারপরেও উনি সেদিন গেলো গেলো, তারপরে এখন এই যে দিনের মধ্যে তিন চারবার করে আসছে, দুই তিনবার করে আসছে, এটাই কি? পরে মুন্না ভাই কইলো যে দেহ মায়া তুমি যদি প্রেম করো রাস্তায় করবা, কোনো ছেলে ঘরে আসবো না, আর যদি কয় যে না তুমি প্রেম করবা না আমি করে চয় যে তুমি বিয়ে করবা, তাই তুমি তাও করতে পারো, আর যদি কয় যে না তোমার চয় যে তুমি বিয়ে করবা তাও তুমি সেই ছেলে নিয়ে আসো, আমি দেখুন তোমার বিয়ে দিয়ে দিন না। উনি লি মানে কোনো রাজি না, উনির কথা হলো পাঁচ বছর পরে বিয়ে করবো। ওই পাঁচ বছর ওই ছেলে ওরে যে বিয়ে করবো এর কোনো গ্যারান্টি আছে? ছেলে যখন একটা লাইনে দাঁড়াবো, তখন আমি একটা কাজের লোক, আমার মেয়েটা যে বিয়ে করবো এর কোনো গ্যারান্টি আছে? তো স্যার এটাই মানে আমার টেনশন। দুই দিন কি করলো, ওই সন্ধ্যা আগে আরো গর্তন বাড়ায় জায়গা যায়, আমার ঘর বাসার সামনে যে রাস্তা, রাস্তার মাথায় যায় বইয়ে গল্প করে দুজনে
এই স্যারের সঙ্গে।
হ্যাঁ গল্প করে ওই পোলাপানে ধরে, মানে ঢাকা শহর বুঝেন না কিরকম পোলাপান, পোলাপানে ধরতে ধরে পরে বাসায় নালিশ দিচ্ছে, মেয়েটা তো এই বাসায় থাকে, এই মেয়েটা এইভাবে প্রত্যেকদিন কথা কয়ে যায়। ম্যানেজার বললো, আমি বললাম যে তোর কি এটাই কি কাণ্ড, তুই কি আমার কি মরতে কস না বাঁচতে কস, কোনটা কস? কয় না আমি আর, আমি আর যাম না কোনোদিন, যাক ছেলের ছেলেও মানে আওয়া একটু একটু বন্ধ হইতে আসছে। তা আমি বললাম যে যাক গা, আমি আর এত আজাব ফুলিতে পারতেছি না, ছেলের বোন আছে না, আমি ছেলের বোনের কাছে যাবো, ছেলে এ বসছে আমার বাসায়, আপনি আমার বোনের কাছে কেন যাবেন, আপনি আমার বোনের কাছে যাবেন কেন, আমি কি দোষ করছি? আমি কই যে তুমি তো দোষ করো নাই, দোষ তো আমি করছি, আমি তোমারে নিয়ে এসেছিলাম, মাসে মাসে তোমারে টাকা দেই, আর আমি ঘরের মধ্যে একটা নাটক তৈরি করে দিচ্ছি, দোষটা আমার, দোষ তোমার না আসলে, আমি এটাই জানাইতে যান। কয় আমার বোনের কাছে জানালে আমার একটা ক্ষতি হয়ে যাবো গা, আমার বোনের কাছে আপনি কোনো কথা কেন না, আমি আপনি ঘরে ফ্যামিলি ফাটা কোনো কিছু হবো না, আমি আমার মতন থাকি।
আচ্ছা
যাক গা, একদিন মুন্না ভাইয়ের সাথে বাণিজ্য মেলায় গেলো, এই যে বাণিজ্য মেলা গেল, বাণিজ্য মেলায় গেছে, আমি কাজে গেছি, সন্ধ্যার সময় আমি আইসি, আয় দেখি স্যার আমার ঘরে আইলো, আইসি আমার ঘরে একটা মেয়ে আছে, মেয়েরে কইতাছে কয় মায়ের একটু ফোন দাও তো, মায়েরে যে ফোন দিতেছে মায়ের ফোন ধরে না, ছেলে ফোন দিছে মায়া ধরে নাই, ওই যে ভয় যে ইয়ে গেছে বাণিজ্য মেলায় গেছে এটা জানা যাবো গা, কিন্তু ছেলে যে আমার ঘরে এটা তার মায়া জানতেছে না, এর মধ্যে এই ছেলে বয়ে থাকতে থাকতে মুন্না ভাই আর মায়া আইসছে, যখনই দেখছে স্যার তখন মুন্না ভাইরে কইতেছে যে আঙ্কেল আপনি কইন না যে বাণিজ্য মেলায় গেছি, মুন্না ভাই রাগ করছে, হ্যাঁ আমি তোমার মামা, আমি তুম করে গার্জেন, আমি তো তোমার সাথে তো ফুর্তি করতে যাইনি ঘুরতে যাইনি, আমি গার্জেন হিসেবে তোমার নিয়ে গেছি, আর হে কাছে তো তোমার বিয়ে হয় নাই, আমি কেন মিথ্যা কথা কম, এনতনে ছেলেরে মুন্না ভাই ডাইকে অনেক কথাবার্তা জিজ্ঞেস করলো যে তুমি কি মায়ের পছন্দ করো, ছেলে একবারে না, ছেলে যদি বললো নি যে হ পছন্দ করি বা আমি পাঁচ বছর পরে বা দুই বছর পরে আমি বিয়ে করবো, তাহলে আমার কোনো দুঃখ ছিল না, কিন্তু ছেলে একবারে না,
সরাসরি না করেছে,
মেয়ে কয় আমার আমার আছে,
মেয়ে বলছে আমি পছন্দ করি,
হ্যাঁ মেয়ে বলে আমি পছন্দ করি, ছেলে কয় আমি পছন্দ করি না, টাকা
ওকে
এটার জন্যে আমি একদিন একটা লাঠি দিছি, লাঠি দেওয়ার পর আমার কয় কি কয় তুই আগে সামাল, তুই খারাপ, তুই আগে ভালো, তারপরে আমার ক, তুই আগে নিজের সামাল কর, তারপরে তুই মানুষের ক। ওর ফোন দিলে ওর বলে মুখামুখি গালাগালি করে, মুন্না ভাই ফোন দেয় ধরে না, তারপরে আমার মেয়ে ফোন দেয় ধরে না। তা আমি একদিন ছেলের বাসায় গেলাম, আমি যাই বললাম যে দেখো একটা সেনা মেয়ে, ও কোথায় আছে তুমি অবশ্যই জানো, তুমি ওরে কইলে ও বাসায় আসবো। আমি চাই যে ও বাসায় আসুক, আমি কোনো গন্ডগোল করতে চাই না। ও যদি ফাঁকে থাকে যদি মরে যায় তাও তুমি বাঁচবা না, আর যদি ও যদি বাইসে থাকে যদি ফাঁকে থাকে তাও তুমি বাঁচবা না, কারণ আমার তো গ্যারান্টি আর কেউ দিতে পারবো না। আমি তুম করে যা দেখছি ছেলে অনেক গরম হয়েছে, আমি ফিরে আসছি, আশা করি ওনার বোনের কাছে গেছি, যেহেতু আমার মেয়েটা ঘরে নাই। ওনার বোনের যাই বললাম যে দেখেন এই ঘটনা, ওনার বোনে বললো যে আপনি ছেলের বাসায় আবার যান, আপনি ছেলেরে যাই চাপ দেন। আমি আবার ছেলের বাসায় গেলাম, যাই বললাম যে দেখো তুমি এখনো কোনো ব্যবস্থা নিলা না, তুমি দেখছো যান চুপ করে আসছি, পরিণাম আগুলো ভালো হবো না, হয় ওর আজকের দিন হলে তুমি বাই করবা, আর না হয় আমি ব্যবস্থা করবো। ফোন ধরলো তুই কোথায়, আমি ফার্ম গেট, কি করতাস, চাকরি করি, যে তুই বাসাত কে আবি না, কয় বাসাত যাম, এই কতদিন করে ফোনই ধরে নেই, কয় বাসাত যাম, তাহলে বাসায় আহে, কয় টাকা লাগবো, কত টাকা, কয় 2000 টাকা লাগবো, আমি খাইছি থাকছি হের টাকা দিতে হবো, আমার মেয়ে 2000 টাকা পাঠাইলো, পাঠাইয়ে ও আসলো, আসার পরে এই ছেলে আমারে কি করলো, ও যে সকালে আইলো রাত্রে আমার মেয়ের আর আমার আমার হুদ্দে ডাইকে নিয়ে গেলো বোনের
বাসায়,
বোনের বাসায় নিয়ে যায় মানে এত যাবৎ যা করছে সব মিথ্যে, মিথ্যে প্রমাণ করলো, করার পরে আমার মেয়েরে আমার বড় মেয়ে ফোন দিল যে স্যার যে এলি কথা কইছে এটা কি সত্যি, কয় না, কয় যে তোমার সাথে যে যে এটা হয়েছিল এটা তুমি শুনছো এটা কি সত্যি, না মানে সব না, মেয়ে সব না করলো। তারপর আমার মেয়ে বর দেয় করলো যে দেখো মা তুমি এখন ওই ছেলের পায়ে ধরে মাপ নাও, তুমি ভুল করছো। পরে আমি অন্তনে ছেলের পায়ে ধরে উঠে আসছি, আসার পরে আমি ওই মেয়েরে বললাম যে তুমি জিনুমুন চা তুমি চলে যেতে পারো, আমি আর তোমার রাখবো না, তুমি কি করবো তোমার ব্যাপারটা আমার ব্যাপার না। পরে আমার বড় মেয়ে গাড়ি ভাড়ার টাকা দিচ্ছে, পরে বাড়ির চলে গেছে। এখন আমি মেয়ে যা করতে করতে এখন আমি এই ফুলার জন্যে বলি যে আমি যত কষ্ট করতেছি জীবনে, আমি শুধু অগরের জন্যই করছি, আমার নিজের সুখ চাইনি। এখন আমি চাই যে আমার ছেলেটা ভালো করে লেখাপড়া করুক, ভালো ভালো মানুষ হোক, আমার না দেখুক, আমার দেখার কোনো প্রয়োজন নেই, ওরা ভালো হোক। আমার কথা জন্য এসে কয় যে ওই বেটি কষ্ট করছিল ওর একটা তোলা মানুষ করছে, আমি এটু কিছু আর কিছু চাই না। এই ছেলেও ওই মেয়ের কথা শুনে আমাদের ধাক্কা দিচ্ছে, একদিন আমার মারবার গেছে, বুঝছেন, আমি এটাই চাই যে দেখেন আমি জীবনে যা কষ্ট করে আসছি, আমি সব কিছু ভুল করছি, কিন্তু আমার মতন জানি কোনো মা ভুল করে না, সুদিন কোনো মা সরে আসে তোলা পান জানি নাকিরে থেয়েছে, কেউ জানি তোলাপান নিয়ে আসে না।
আপনি বললেন তো তারপরও মারা কেন জানি পারে না, এবং মা মাকে আল্লাহ পারতে দেয় না, কারণ মা যদি সন্তানের কাছ থেকে সরে যায় তাহলে পৃথিবীতে আমি জানি না মানে নৈরাজ্য যেটা বলে সেটার এক্সট্রিম রূপ হয়তো মানুষ দেখবে, হয়তো কি আমাদের সন্নিকটে হয়তো এরকমই হবে। কিন্তু একটা কথা আপনি রাশেদকে নিয়ে একটু আগে বললেন যে আপনাকে গায়ে হাত তুলতে গেছে বা এরকম কোনো কিছু, কি হয়েছিল ঘটনাটা কি ছিল?
ঘটনা মানে ওই যে পড়তে বসে না,
আচ্ছা
পড়তে বসে না, দুজনের সাথে কাজ কাজ করি, আমি সারাদিন কাম করি, ঘরে এসে দেখি যে অবস্থা, তখন আমার
মেজাজ খারাপ হয়ে যায়, খুব স্বাভাবিক, খুব স্বাভাবিক,
পাগল হয়ে যায়গা, যে আমি হাঁটতে পারি না, এখন আমি এত কাজ করছি যে আমার শরীরে কোনোদিন কনে কাজ করছি, এখন আমি হাঁটতে পারি না, আমার এই সাইডটা অবশ্য হয়ে যায়। তো ওই এক দুই কথা নিয়েই আমি ওরে মারছিলাম, গালে মধ্যে চড় দিচ্ছিলাম, এজন্য আমার মাস ছিল। এখনো চার মাস, নাইনে পরীক্ষা দেয়া চার মাস, স্কুল কি জিনিস কইতে পারবো না, বই কি গুছে বহে কইতে পারবো না। ও গেল নবীনগর চাকরি করব। আমি ফোন দেই যে তুমি আয় পর, তুই আয় পর, তোর চাকরি করার লাগব না, তুই পড়াশোনা কর। দুই মাস কাটাই আসছে, আই আবার বাড়ির যায় এক মাস কাটাই আইলো। তারপরে যা আসছে, তুই পড়তে বহস না, পড়তে বহস না, মানে পড়লে আমার মন শান্তি, উজুল পড়তে বহে মনে হয় যে আমার জীবন দৌড়ে দিয়ে দিম, আমার এমন নাকি সময় সময় ওর কাছে তার কিছু চাই না। আমি সেদিন ওর বুঝাইছি যে দেখ বাবা, আমি কি তোর কোনোদিন কইছি যে তুই কেরোর একটা টেয়া চুরি করে না আমার দে, বা কোনোদিন কইছি যে কেরো অন্তন একটা জিনিস চুরি করে না আমার দে, তোরা কেরে আমার সাথে এরকম করস, তোর সাথে তো আমি ক্যাচ করছি শুধু একটা কারণে, তোর স্বার্থের জন্যে যে তোরা মানুষ হ, এই জন্যে। এই যে এখনো কুসিনে ভর্তি করাই দিচ্ছি, কুসিন তো নিয়ে যে আহে আয়া রাইতে কি করে আধা ঘন্টা পড়লে কি ওর পড়া হবো, ক্লাস টেনের একটা ছাত্র চার মাস পরে নাই, সামনে পরীক্ষায় বসছে, আধা ঘন্টা সময় পড়লে পড়া হবো, ওই আধা ঘন্টার সময় কি করে প্র্যাকটিক্যাল করে, প্র্যাকটিক্যাল করে কি তোর পড়াশোনা হবো, প্র্যাকটিক্যাল মানুষ কখন করে, আমি মূর্খ দেখে বুঝি না, তোর পড়াশোনা শেষ করে হাইরে তারপরে ওইটা করবি, ওইটা তোর বাড়তি কাজ, তাই থেকে কি করে পড়তে বয়ে ওইটা বুঝতে এলি জুল করতে যাই, তাহলে আমি মাও ভালো না বুঝছেন। এরপরে আমার একটা দোষ আছে, আমি একটু বললে আমি একটা লোকের সাথে সম্পর্ক করছিলাম, যখন আমার স্বামী বিয়ে করলো এই কথাটা দূরে চলে গেছে, আবার আমি কাছে
ছোট করে বলেন, হ্যাঁ সমস্যা নাই।
তখন আমি যখন মেসে কাজ করতাম, তখন মানুষ আমার নিয়ে একটা খারাপ মন্তব্য করতো, মানে আমার শরীর ভালো ছিল তখন, দেখতে হতো আমি খুব সুন্দরী ছিলাম, তা আমি চাইছিলাম যে আমার একটা লোক খালি মাথার ছায়া দিয়ে রাখতো, আমি কামাই করে আমার পোলাপন নামি চলুন কিন্তু আমার মাথার একটা ছায়া থাকতো খালি।
আচ্ছা,
তা আমি একটা লোকের সাথে জড়াইয়ে যাইতাম, সেই লোকটা মহাখালী থাকে সাততলা বস্তিতে, এর ঘর আছে, উনি একটা চার দোকান করতো, আমি ওই চার দোকানের সামনে কাজ করতাম। তো একদিন দুই দিন এরকম করতে করতে ওনার দোকানে আমি পান খাইতাম, তো ওনার সাথে কথাবার্তা করতে করতে উনি আমার পুরা হিস্টোরি শুনতো, আমি কিভাবে ঢাকা আসছি সব কিছু শুনতো। উনি পরে করতো যে আসমানি তুমি একটা আমার হেরা আসমানি করে করতো সবাই, তো করতো যে দেখো আমি তোমার জীবন সাথী হব সারা জীবনের জন্যে, তুমি কোনোদিন আমার ফেলাইতে যাবা না। তো আমিও কইছি যে আমিও কোনোদিন ফেলাইতে যাব না, আমি যতদিন ঢাকা থাকবো এতদিনই আমি এই ছায়ার নিচে থাকবো। সেই লোক আমাদের ছয় সাত বছর আমার সাথে আসছিল, ছয় সাত বছর ওনার সাথে ওটা বসা করছি। আমি মনে করেন যে আমি তো বিয়ে করিনি, বিয়ে করিনি একটা কারণ, উনি আমার বিয়ে করতে চাইছে আমি করিনি, উনি কাম কাজ পছন্দ করতো না,
যেটা তো আপনার প্রথম হাজবেন্ডের অভিজ্ঞতাই ছিল যে উনি ভালো ছিল না, কাম কাজ করতো না,
না আমার কাম কাজ করতে দিত,
ও আপনার কাজ কাম করতো। আচ্ছা,
হ্যাঁ, মানে উনি উনির একটা কথা ছিল যে দেহ আসমানি তুমি যদি আমার ছায়ার নিচে থাকো, আমি তোমার কম খাওয়াই বেশি খাওয়াই আমি খাওয়াবো, কিন্তু তুমি মানুষের ভাষায় কাজ করতে পারবা না।
আপনি কাজ করতেন মূলত আপনার ছেলে মেয়েগুলোকে মানুষ করার জন্য,
তা আমি তখন ওনার কথা সারা দিন, আমি বলছি যে না আজকে আমার আপনি দিবেন খাওয়ান কাপড় চোপড় আমার দিবেন, আমার তিনটে পোলাপন কে দেখব, কয় তোমার পোলাপন তোমার জীবনে দেখবো না, তুমি যা ভাবতেছ এটা তোমার কোনোদিনও হবো না, কারণ তোমার গাছ ভালো না ফল ভালো হবো না, ওই লোক আমার এলি বলতো। তো উনি আগে তো এরা ছিল না কেউ, উনি আমার এমনই ভালো জানতো যে উনি আমি হাইডে গেলে উনি ঘেটা পাইত, উনি আমার এমন ভালো জানতো। এরকম করতে করতে যখন চার পাঁচ বছর গেছে, দিনের মধ্যে দুইবার আইতো দুইবার যাইতো, মানে আমার কাজের ফাঁকে যখন সময় পাইতাম যে আমি এখন ফিরে আসছি তখন উনি আইতো। তো এরকম করতে করতে যখন চার পাঁচ বছর কাইদে গেল গা যাওয়ার পরে, এগারো দুই ভাই বোনের আমি আইনা ঢাকা ভর্তি করাইছিলাম এর আগেই, ই এক ঘুটের তো নেই শয়তান, ই আইসকে শয়তান না, ই সুরত তো নেই, মানে একই সিস্টেমের লোক, পরিবর্তন হয়নি আইস শুনতো। তো তখন এই ছেলে মেয়ে আইনা যখন ভর্তি করাইলাম, তখন যে উনি আইতো উনি আমার মাঝে মাঝে খুব জ্বালা যন্ত্রণা করতো, কি জ্বালা যন্ত্রণা, ওই কাজে যেতাম যে ওনার ওইটা সহ্য হইত না। উনির একটা কথাই ছিল যে আমি তো তোমার টাকা পয়সা খাম না, তুমি কামাই করে কারে খাওয়াবা, তুমি সুখ চাও আমিও সুখ চাই, তুমি বাইরে যাইতে পারবা না, কামে তোমার যাওয়া যাবো না, তোমার পোলাপন আগে ছুটে আসছিল বড় হয়েছে তোমার আর এলি করো না, কিন্তু আমি এটা মাইনে নিতে পারিনি কোনোদিন,
এবং সে পরে আপনার সম্পর্কটা নষ্ট হয়ে গেছে। আমি গল্পের একটা শেষের দিকে চলে আসতে চাই এবং আপনি নিজেও শেষের দিকে চলে আসছেন। গল্পের শেষটা হচ্ছে রাশেদকে নিয়ে, রাশেদ, তুমি তো আজকে পুরো গল্পটা শুনলা তোমার মায়ের কাছ থেকে, তোমার কি বলার আছে? তুমি শোনার পরে তোমার অনুভূতিটা কি? তুমি তো এখন অনেক বড়, 17 বছর বয়স, 18 বছর বয়স। তোমার মা যেগুলো বলেছে সেগুলো নিয়ে যদি তোমার কিছু বলার থাকে, তোমার যদি মনে হয় যে না মা যেটা বলেছে সেটা ঠিক বলে নাই, আমার সাথে ঠিক মতো আচরণ করে না, তুমি সেটা বলতে পারো, কোনো সমস্যা নেই। তোমারও বলার রাইট আছে, কারণ তোমার জায়গা থেকে তুমিও অনেক কিছু চাও, হয়তো বা সেটা তুমি ঠিক মতো পাও না। কিছু কি বলতে চাও?
আমার এমনি কিছু বলার কিছু নাই, কিন্তু আমার কথা হইল পড়লেও আমার মা একটু বলে যে পড়ে না। মানে আমি প্রতিদিন কোচিং এ যাই, কোচিং থেকে আসার পরে
তোমার রেজাল্ট কি?
আমার রেজাল্ট
কোনটা ক্লাস 10 এ? কয় মাস গেছে তোমাদের?
আমার ক্লাস 10 এ 4 মাস।
পরীক্ষা হয়েছে এর মধ্যে?
জি না, পরীক্ষা
এখন পর্যন্ত পরীক্ষা হয়নি। তো ভর্তি রোল তোমার এক, ভর্তি রোল এক তো কোনো ফ্যাক্ট না। তোমার স্টুডেন্ট কতজন টোটাল?
41 জন।
41 জন, 41 জনের মধ্যে তোমার অবস্থান কত? পড়াশোনার ইয়ে কি রকম, কিরকম মান, কিরকম?
হ্যাঁ,
তুমি টেকনিক্যালে পড়তেছো? জার্মান টেকনিক্যালে। তো ওখানে পড়ে কি হবে, মানে শেষ পর্যন্ত কি হওয়া যায়?
না, এখানে আমি ওয়েল্ডিং টেপ নিয়ে পড়তেছি, ওয়েল্ডিং এর উপর ভিত্তি করে।
আচ্ছা, তো এটার ভবিষ্যৎ কি?
মানে এখানে এসএসসি করে 6 মাস কোর্স করা যায়, আবার ডিপ্লোমা করা যায়। ডিপ্লোমা করলে দেশে, দেশে বা দেশের বাইরে যে কোনো চাকরি করা যাবে, মানে ওয়েল্ডিং এর
উপর, ওয়েল্ডিং এর উপর তুমি জব করতে পারবে। তো তোমার কোনো এম ইন লাইফ আছে, মানে ফিউচার প্ল্যান আছে যে তুমি ভবিষ্যতে কি হতে চাও, কি করতে চাও, এরকম কোনো কিছু
আছে? হ্যাঁ আছে। আমি যে ট্রেড নিয়ে পড়তেছি, যে বিষয় নিয়ে পড়তেছি, সে বিষয় নিয়ে আমি সে বিষয়ের উপর কিছু করতে চাই, মানে ভবিষ্যতে।
এই যে জায়গাটা তুমি গেছো, এটা তোমাকে বাছাই করে দিছে কে? যে এই
না, আমি বাছাই,
তুমি নিজেই বাছাই করে নিয়েছো? কার পরামর্শে গেছো?
আমার পরামর্শ। আমি,
তুমি জানলা কিভাবে যে এখানে টেটা নিয়ে পড়লে হওয়া যায়?
আমার মামা ওয়েল্ডিং এর কাজ করছে, আমার দোকানে কাজ করছে মাঝে মধ্যে।
আচ্ছা, তো মানুষের তো অনেক বড় লেখাপড়ার ইচ্ছা থাকে, অনার্স পাশ করবে, মাস্টার্স পাশ করবে, বড় বড় বিশ্ববিদ্যালয়ে পড়বে, তারপর একটা কিছু। তো তোমার এরকম একটা কর্মমুখী শিক্ষার প্রতি আগ্রহ হলো কেন?
না, আমাদের তো, আমার, আমরা তো অনেক দরিদ্র, তাই মানে
ঠিক আছে, তোমার এই জায়গাটাকে আমি সমর্থন করি যে তুমি নিজের জায়গাটা থেকে এটা বুঝতে পেরেছো যে তোমার মারও একটা সাপোর্টের বিষয় আছে, সেটা কতদিন পর্যন্ত দিতে পারবে, তো সেটা নিয়ে তুমি এরকম একটা সিদ্ধান্ত নিয়েছো, ভালো কথা, তুমি এখানে ভালো পড়ো। তোমার মার কোনো অভিযোগ কি আছে তোমার মার বিরুদ্ধে? তোমার প্রথম মার বিরুদ্ধে কোনো অভিযোগ? তোমার মায়ের গায়ে তুমি হাত তুলেছো কেন?
না না, বিষয়টা হইলো যে আমার বোন, যে আমার মা বের করে দিতে ছিল আমার বোন যে মারছে, পরে সেজন্য
তোমার মা তোমার বোনকে নিয়ে যেগুলো বলেছে সেগুলো কি মিথ্যা বলেছে?
জি না, মিথ্যা নয়,
সবই ঠিক বলেছে।
হ্যাঁ, সব।
আচ্ছা, ঠিক আছে। তো এরকম এরকম বোনের জন্য যদি বেশ কয়েকবার ঘরের ঘর ছাড়তে হয়, বাসা চেঞ্জ করতে হয়, এতবার সুযোগ দিতে হয়, তারপরে যদি সে তার গায়ে হাত তোলে, সেটা কি অন্যায় ছিল?
না, অন্যায় নাই।
তাহলে তুমি কেন রাগ করে তোমার মায়ের হাত তুলতে গেলা?
ইচ্ছা করে তুলি নেই, মানে আমার
হঠাৎ করে হয়ে গেছে। তুমি মাপ চেয়েছো আমার কাছে?
হ্যাঁ, মাপ চেয়েছি।
ও কি মাপ চেয়েছে আপনার কাছে? শোনো রাশেদ, তুমি অনেক ছোট, তোমাকে কিছু কথা বলি, এবং তোমাকে বললে আজকে হয়তো অনেক কি বলা হবে। তোমার ডাবল বয়স আমার। হ্যাঁ, আমি আমার বাবা সরকারি চাকরি করতো, আমি কথাগুলো বলতে গেলে অনেক নস্টালজিক হয়ে যাবো, আমার হয়তো কান্না চলে আসবে। আমি আই নেভার ডিড দ্যাট ইন মাই লাইফ, হোল লাইফ, মানে আমি কখনো করিনি। আমার বাবা দেশের জন্য শহীদ, আমি কোনোদিন রেডিওতে এভাবে বলিনি আমার বাবাকে নিয়ে গল্প। আমি, আমার বাবা বিটিআরে ছিল, এবং আমার ছোটবেলার যে গল্প মনে পড়ে যে আমার বাবা 6 মাসে একবার বাড়িতে আসতো, 6 মাস বা 8 মাস পর একবার বাড়িতে আসতো। আমার বাবা যেহেতু লং টাইম নিয়ে বাড়িতে আসতো, তার পিছনে একটা বিশাল কারণ ছিল। আমি যখন মোটামুটি বয়স হয়েছে তখন বুঝতে পারতাম যে এতদিন পরে কেন, অর্থাৎ মানুষ দুই মাস তিন মাস পরে আসে। তো বাবা যেটা বলতো, সে সরকারি চাকরি করে যে পয়সাটা পেত, সেই পয়সা থেকে প্রতি মাসে মাসে সে কিছু পয়সা জমাতো, জমানোর পরে গিয়ে 6-8 মাস পরে যখন একটা মোটামুটি একটা ভালো অঙ্ক হতো তখন সে বাড়িতে আসতো। কারণ বাড়িতে আসলে যে কদিন সে থাকবে, 8 দিন 10 দিন, এটা তার উৎসবের মতো কাটাতে হয়, পয়সা কদি বেশি লাগে। তো আমাকে মূলত যতটুকু মানুষ করেছে আমার মাই মানুষ করেছে। তোমার মা তো তোমাকে ঢাকা শহরে নিয়ে আসছে, আমি ক্লাস 8 পর্যন্ত গ্রামে বড় হয়েছি এবং কড়া শাসনের মধ্যে বড় হয়েছে। তো মাঝে মাঝে এরকম মনে হতো যে মা এত শাসন করে জীবনই রাখবো না, মনে হতো যে না এটা অন্যায় করতেছে, অনুচিত করতেছে, এটা ঠিক না, মার জায়গা থেকে এটা কোনোভাবেই ঠিক না। আমার মা আমাকে বাবা ছাড়া এখন কথা বলে না, কিন্তু আমার মনে নাই যে ক্লাস 10 পর্যন্ত সে আমাকে বাবা ডেকেছে কিনা, এত বেশি শাসন করতো। এখন যখন যে বড় হয়ে গেছি, বিয়ে শাদী করেছি, সংসার হয়েছে, হ্যাঁ, এবং মাকে কিন্তু সেই অর্থে মা বগুড়াতেই থাকেন, মা ওই জায়গাটাই থাকেন, নিজের ভিটা বাড়ি ছাড়েন নাই, তো এখন কিন্তু উপলব্ধি করি এবং প্রতি মুহূর্তে উপলব্ধি করি যে মা আসলে কি। তোমাকে এই কথাটা এই কারণেই বললাম, কোনো জ্ঞান দিচ্ছি না, মানে কোনো পরামর্শ দিচ্ছি না। পৃথিবীতে সেই রত্নের মূল্য মানুষ তখন পর্যন্ত বুঝতে পারে না যখন পর্যন্ত রত্নটা মানুষের কাছে থাকে, যখন হারায় ফেলে তখন বুঝে যে আসলে কি ছিল। তোমার মাকে তুমি তখনই রিয়ালাইজ করতে পারবা, তখনই মূল্যায়ন করতে পারবা যখন গিয়ে তুমি পয়সা ইনকাম করা শুরু করবা। যে তুমি ওয়েল্ডিংয়ে শিখতেছো, এটা শিখতেছো, এটা শিখতেছো, যখন তুমি দুই পয়সা রোজগার করা শুরু করবা তখন গিয়ে তুমি উপলব্ধি করতে পারবা যে একটা পয়সা রোজগার করতে কতটা কষ্ট হয় এবং তোমার মা একজন না, তিনটা ছেলে মেয়ে, তাদেরকে কষ্ট করে কিভাবে মানুষ করেছে। ঠিক আছে, সো কিছুই বলার নাই, শুধু এতটুকুই বলবো যে তোমাকে যদি কিছু বলে তোমার মাই কষ্ট পাবে, চেষ্টা করো মাকে সুখে রাখার জন্য, এবং এটাই সর্বোত্তম ইবাদত। তুমি যদি ধর্ম মানো তাহলে এটাই সর্বোত্তম ইবাদত। ঠিক আছে, তোমার মা তোমাদের কাছ থেকে কিছুই চায়নি, লেখাপড়া চেয়েছে, এর চেয়ে ভালো মার কি হতে পারে, কিছুই চায়নি তোমাদের কাছ থেকে, হ্যাঁ, শুধু লেখাপড়া চেয়েছে যে তোমরা ভালো করে পড়াশোনা করো, মানুষের মতো মানুষ হও। এটা ওনার পাওয়ার জায়গাটা কি হবে জানো, উনি দিন শেষে বলতে পারবে যে এই যে গায়গতরে খেটে পরিশ্রম করে ছেলে মেয়েদেরকে বড় করেছি, আমার একটা ছেলে আজকে এত বড় একটা জায়গায় আছে, আমার একটা মেয়ে আজকে সুখে আছে, এটাই হচ্ছে ওনার সারা জীবনের পাওয়া। তোমার মা যে কষ্ট করে তোমার মুখে মানে অন্ন তুলে দিছে, ভাত তুলে দিছে, তুমি সারা জীবন কষ্ট করো এটা রিটার্ন দিতে পারবে না, সারা জীবন পারবে না। কিন্তু তুমি যদি তোমার মায়ের মতন মনের মতো হও, মানুষের মতো মানুষ হও, তাহলে এটা তোমার মায়ের জন্য তুমি একটা পুরস্কার দিলাম। ঠিক আছে, তো এটুকুই তোমাকে বলার আছে, এছাড়া কিছুই বলার নাই। আর শেষমেশ শুধু একটা কথাই বলতে চাই, আজকের এই জীবন গল্পটা খুব সাদামাটা একটা গল্প, কিন্তু অসাধারণ গল্প। গল্পটা এই কারণেই যে আমাদের জীবনে আসলে যে মানুষগুলো প্রতিনিয়ত কষ্ট করে, প্রতিনিয়ত যে মানুষগুলো তিল তিল করে আমাদের এই হাড় মাংসগুলোকে খাইয়ে বড় করে, আমাদেরকে নিজের একটা জায়গায় দাঁড় দাঁড় করিয়ে দেয়, আমরা সেই মানুষগুলোকে নিয়ে ভাবি না। এবং সেই মানুষগুলোর জায়গায় যদি সবচেয়ে মানে একদম প্রথম যে মানুষটাকে ভাবা উচিত সেটা হচ্ছে মা, তারপরে বাবা, সেই মানুষগুলোকে ভাবি না। এই বাবা মা আমাদের কাছ থেকে কিচ্ছু চায় না, বিলিভ করে, শুধু চায় আমরা যেন ভালো থাকি এবং তাদেরকে সেই সম্মানটুকু যেন আমরা দিই। আজকে যেই গৃহকর্মী আমাদের এখানে এসে নিজের জীবন গল্পটা বলে গেলেন, প্রত্যেকটি মাকে আমরা আমাদের এই অনুষ্ঠান থেকে শ্রদ্ধা জানাই, রেসপেক্ট জানাই, ভালোবাসা জানাই। আপনারা যাই কিছু করেন না কেন, যেটাই করেন না কেন, নিজের মাকে সুখী রাখেন, এবং সেটার জন্য কারি কারি টাকার প্রয়োজন হয় না, শুধু একটু হেসে কথা বলেন, মায়ের পাশে গিয়ে একটু বসেন, মাকে একটু বোঝান যে সে আপনার জীবনের সর্বোত্তম সম্পদ। অনেক বেশি ভালো থাকুন, আজকের মতো শুভরাত্রি।
জীবন গল্প, জীবন নাটকের চেয়েও নাটকীয়। জীবন গল্প এক্সক্লুসিভলি অন ফিউশনবিডি.com.